exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেবে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধে তাড়িত হয়ে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ আমাদের অতিথি রাজু। 27 বছর বয়সী রাজুর জন্ম কুমিল্লাতে। অন্য সবার মতো রাজুও ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, তবে অসহায় মানুষকে সাহায্য করার অভ্যাস তার ছোটবেলা থেকে। শুটকি আর ডাল রাজুর প্রিয় খাবার, প্রিয় খেলা ক্রিকেট। রাজু আজ এসেছেন অন্য সবাইকে সতর্ক করার জন্য। কি বলবেন রাজু, চলুন শুনি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে রাজু রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। রাজুর কাছে যাবার আগে বরাবরের মতোই থাকছে এসএমএস কল। আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। শুরুতেই কনফার্ম করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনার মূল্যবান মতামতের কাছে আমরা যাব। প্রিয় শ্রোতা, এই স্টোরিটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের ভোটে ক্যান্সেল হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের যিনি গেস্ট আজকে আছেন তিনি বলার ক্ষমতা হারাবেন। ওকে, আমরা যাহা বলিব সত্য বলিবতে যে জিনিসটি আপনাদেরকে বারবার বলি, বারবার দেখাই, সেটা হলো একজন অপরাধী কিভাবে হয়, অপরাধ সে কি করে এবং অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ায়, যাতে করে একজনের ভুল দেখে, একজনের অপরাধ দেখে সমাজে আর সবাই অপরাধী হওয়া থেকে নিজেকে বিরত রাখে। রাজু, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, আপনি বলুন, একেবারে ব্যাকগ্রাউন্ডটাই আমরা প্রথমে জানবো আপনার কাছ থেকে, কিভাবে আপনি অপরাধের দিকে গিয়েছেন, শুরু করুন।
আমাদের ফ্যামিলিগত হইল, আমরা 4 ভাই 4 বোন।
বাবা কি করতো?
বাবা কৃষি কাজ করে। আর আমার বড় হইলো 3 জন।
আচ্ছা,
তারপরে আমি 4 নম্বর।
আপনি সবার ছোট?
না, আমি হইলাম
4 নম্বর। আরো একজন আছে?
আমার পরে আরো 3 জন আছে।
ওকে,
2 বোন 1 ভাই আছে আমার ছোট।
আচ্ছা, বলেন।
আমাদের ফ্যামিলি তখন আমার বাপে কৃষি কাজ করতো, একদম আমরা গরিব ছিলাম, একদম নিম্ন ফ্যামিলি ছিলাম। তখন আমার বড় ভাই যে সে ঢাকা এসা এক রেস্টুরেন্টে চাকরি নিল, দীর্ঘদিন ধরে চাকরি করতেছে, বছর হইলে বাড়িতে যায়, রোজা রিদে প্রত্যেক বছর রোজা রিদে হইলে বাড়িতে যায়, এভাবে বাড়িতে যায়টা না
জি।
তারপরে 2 বছর রোজা রিদে সে বাড়ি যায় নাই, বাড়িতে কোন তখন কিন্তু কিডি ছিল, মানে 96 কথা বলতেছে, 96 আগের কথাই, 90 কথা, তখন আমি একদম ছোট, 96 তে তো আমি ঢাকায় আসছি। এই
আপনি যখন ঢাকায় এসছেন তখন আপনার বয়স কত?
তখন বয়স কত, 9-10 বছর এরকমই। একদম ছোটবেলার আকাশ।
ওই সময় কি পড়াশোনা করতেন আপনি?
না, আমি কোনো লেখাপড়া করিনি।
মানে আপনি নিজে কোনো লেখাপড়া করেননি, আপনার ফ্যামিলিও আপনাকে লেখাপড়া করে?
লেখাপড়া করাইতে চাইছি। আমি লেখাপড়া যদি স্কুলে দিত তখন আমি পলায়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে চলে যেতাম, বাড়িতে এসে দিয়ে গেলে বলতাম যে হ্যাঁ পড়তে গেছি। তো আমার আব্বাই কিন্তু পাকিস্তান আমলে ফাইভ পেয়ার ছিল, আমার বাপে কিন্তু আপনার সম্পূর্ণ ইংলিশ যা আছে সবকিছু বলতে পারে। আবার আমাদের ভাই বোন সবার দিয়ে আমার আব্বা লেখাপড়া করাইতো, আমার যখন কবিতা আমি লিখতে পারতাম না তখনই আব্বা মার দিত, কইতো যে তুই তো স্কুলে যাস নাই, স্কুলে গেলে তো তুই লেখাপড়া পারতি, তুই লিখতে পারস না, ইয়ে করছ তুই তো স্কুলে যাস নাই, কইছিলি সারাদিন বল। তখন মার দিত, মার দিলে এই যে এইদিকে মনে চারিদিকে চলে যেতাম, এক বড় বোন ছিল, বড় বোনে বিয়া দিছি, বড় বোনে জামার বাড়িতে চলে যেতাম, এই দুই দিন তিন দিন পরে আবার বড় বোনে জামার বাড়িতে গিয়ে ধরে আনতো। এইভাবে আমার জীবনটা প্রথম থেকে শুরু। পরে লেখাপড়া করি নাই, যাই হোক তারপরে লেখাপড়া স্কুলে দেয় স্কুলে যাই না, বই দিলে বই সিরিয়ালাই পোলামিনের লগে মারাধার করি। এভাবে লাস্টে মনে করেন এক লোকের সাথে আমি ঢাকা পলায় আসলাম, মানে জীবনে কখনো ঢাকা আসিনি, জানি যে ভাই ঢাকা চাকরি করে কিন্তু ঢাকা কোনোদিন আসিনি। এক লোকের সাথে আমার পুরনো একটা সেন্টু গেঞ্জি আর হইলে আপনার ছোট একটা পেন্ট্রোল সিরা, ওই পেন নিয়ে আমি ঢাকা চলে আসি এক লোকের সাথে। ওই লোকাই আমার চাকরি দিয়ে হইলো আপনার গুলিস্তান নিয়ে বঙ্গবন্ধু হকার মার্কেট আছে, ওই জায়গাতে আপনার আগে একটা সিনেমার হল ছিল, ওই হলের লোক একটা দীপা সুইট নামে একটা রেস্টুরেন্ট ছিল, খাবার রেস্টুরেন্ট, ওই জায়গাতে আমার চাকরি দিল ওই লোকে।
আচ্ছা,
ওই লোকে ওই জায়গায় চাকরি করতো, তো ওই লোক আমার ওই জায়গায় দিত, আমি প্লেট প্লেট দিতাম।
আচ্ছা,
এভাবে যাক অনেকদিন পর্যন্ত বাড়িতে যাই না, তখন তো ফোনেও যোগাযোগ নাই, চিডির জমানা, আমরা বাড়িতে আব্বা আম্মা সবাই কান্নাকাটি, প্রায় দুই বছর পার হয়ে গেছে। ওই জায়গায় চাকরি করি, কোনো বেতন দেয় না, কোনো কিছু না,
ওই ছোট বয়সে 9 বছর বয়সে ওখানে ওখানেই কাজ করেন।
জি, মুসলমানি করার 15 দিন পরে ঢাকা চলে আসি।
আচ্ছা, এত ছোটবেলায় ঢাকায় আসলেন, আপনার খারাপ লাগতো না বাড়ির জন্য?
না,
নাকি মনেই পড়তো না?
মনেই পড়তো না, ওই যে বাড়িতে লেখাপড়া করতাম না, যে মারামারি মারতো, আব্বা মারতো, আম্মা মারতো, বড় ভাই মারতো, লেখাপড়া করি নেই কেলে গা, বোনেরা মারতো, লেখাপড়া করি নেই কেলে গা, এই জন্য মনে করেন ঢাকা চলে আসি রাগ করে। তো ওই জায়গায় চাকরি দিল, দুই বছর চাকরি করলাম এই গুলিস্তান। চাকরি করার পরে কোনো বেতন টেতন কোনো কিছু দেয় না, খাই থাকি। এই একদিন এক ছেলের সাথে মারামারি করলাম, মারামারি করার পরে মহাজন আমার থাপড়াইয়া দোকান থেকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে যে গুলিস্তান যে এখনো আছে পাবলিক টয়লেটটা, সামনে কান্দাছি, এক লোকে আমার এদিকে তোমার বাড়ি কুই, পরে আমি বললাম যে আমার বাড়ি কুমিল্লা, করা তো আমার বাড়িও কুমিল্লা, তুমি কি করতা? আমি এই জায়গায় চাকরি করতাম, আজকে অনেক দিন যাবো আমি বাড়িতে যাই না, আমার আজকে মালিকে মাইরা বাইর করে দিয়েছে, তোমার এক জায়গায় চাকরি দিলে করবা? আমি হ্যাঁ করবো। তখন ওই লোকে আমার মনে করে নিয়ে আসলো, এই যে বুগিয়া রেলগেট, আপনারা অনেকেই পরিচিত না, সিরিজ রোড করে নাম, ওই জায়গাতে একটা ছোট একটা রেস্টুরেন্ট, ওই জায়গায় উনি চাকরি করে, উনি আমার চাকরিতে লাগাই দিল। এটা রেস্টুরেন্টের চাকরি, খাবার রেস্টুরেন্ট।
আচ্ছা,
তাও বাড়িতে যাই না, যোগাযোগ করতে পারি না, বাড়িতেও যাই না, বাড়ির জন্য মনও কাঁদে না, কারণ ঢাকা মন বসে গেছে আর ভালো লাগে না। ওই জায়গায় চাকরি করতেছি, তখন তো একটু মানে 12-13 বছর বয়সে, একটু ভালোই শরীর স্বাস্থ্য ছিল আমার। তখন ওই জায়গায় নাসির রোডের এক লোক আছিল, ডেলি আমাকে মনে করেন যে 10-15-20 টাকা বকশিস দিত, আমরা কিন্তু তখন বকশিস বুঝতাম না। তখন একদিন আমাকে 20 টাকা দিল, নতুন একটা 20 টাকা নোট বড় গুলা, তো আমি ওই টাকাটা রাখিনি। তারপর আমার উনি পাতা ঘুরে ধরছে, ধরে আমার দুই গালে দুই চুমা দিছি, দেওয়ার পর তারপরে তুমি আমার ছোট ভাই, তুমি রাখো সমস্যা নেই, আমাকে না, তো ওই 20 টাকা দিছে দাদা। আমি আবার মনে করছি যে আমার এমনি দিছে নাকি মহাজনের বিল দিছে, তো আমি আবার ওই 20 টাকা মহাজনের ক্যাশে দিয়ে দিছি। তারপরে লোকে খাওয়া দাওয়া খাইয়া ইয়া ক্যাশে বলতেছে এই 20 টাকা তো আপনার বিল না, আপনার বিল আমি দিতেছি, ওই 20 টাকা ওরে দিছে ওরে দিন। পরে মহাজনের 20 টাকা দিছে, আমি 20 টাকা নিই না, আমি কিনা ওনার আমি চিনি না, ওনার থেকে 20 টাকা কেন নিব, নিয়ে নিই আমি 20 টাকা। পরে উনি এমনি আসে যায় খাওয়া দাওয়া করে, উনি একদিন আমাকে একটা এই আমার জীবনের লাইফ, উনি আমাকে একটা পিস্তল
দেয়,
এটা আমি চিনিও না যে এটা পিস্তল বা এটা কিছু।
তখন বয়স কত আপনার?
তখন আনুমানিক বয়স আমার 13-14 হবে, আনুমানিক বয়স। উনি আমাকে একটা পিস্তল দিল আমার হাতে, উনি আবার ওই যে আপনার নাসির রোডের ভিতরে গ্যাঞ্জাম করে আসছে, তো ওই দিক দিয়ে সবাই পুলিশ প্রশাসন জানে, ওনার নাম ছিল শামীম, সবাই জানে যে ওনার কাছে এই পিস্তল থাকে, তো ওই যে এলাকার পুলিশ মিলিশও জানে, তো উনি দৌড় দিয়া দোকানে ঢুকে আমার আমার প্যান্টের পকেটে দিয়ে দিচ্ছে, মানে মহাজন আমার একটা প্যান্ট কিনে দিছিল, মানে অনেক বড় লুজ, ওই প্যান্টের পকেটে ওইটা দিয়ে দিয়েছে। দেওয়া দেওয়ার পরে মনে করেন আমি তো আরে বুঝতে পারিনি রে কি, যাই হোক উনি খাওয়া দাওয়া করে খাইয়া টাইয়া বইটে গুলো খাইতেছে, মানে পুলিশ ঢুকিয়া মনে করেন যে না হইলে 50 জনের মতো ঢুকছে, পুরো দোকান চার্জ করছে। চার্জ করার পরে এক পুলিশের সাথে আবার আমার মনে করেন যে টাচ লাগবে, টাচ লাগার পরে মানে পায়ে পায়ে লাগছে না, ওনার পায়ে আমার পকেটটা বাড়ি খেয়েছি, বাড়ি খাওয়ার পরে তোর পকেটে গিয়ে আমি কই কিছু না, কিছু না, দেখি দেখি কইয়া সেরে আমার পকেটে হাত দিয়ে হাত দিয়ে সেরে এইটা পায়ে লাইছে। পরে উনি আমার কলারে ধরে লাইছে, মানে আমার পরনে একটা গেঞ্জি ছিল, কলারে ধরে লাইছে। তারপরে ফোন দিয়া মানে কি কুমার বলার বাহিরে এত পুলিশ আমি জীবনে কখনো দেখি নেই।
ওই সময় বয়স কত ছিল আপনার বলছিলেন?
এই তো 13-14
বছর বয়স। আপনি জানতেন না ওটা পিস্তল?
না জি না।
কি প্যাকেট করা ছিল নাকি?
না না, এটা এমনি ডাইরেক্ট খোলা ছিল, ওটার ভিতরে 3 রাউন্ড বিসি ছিল। এখন আমি জানি যেটা।
আচ্ছা, তখন আপনি জানতেন না?
না তখন আমি জানতাম না, তখন এটা আমি জেলখানার ভিতরে গিয়ে জানতাম, জানছি উড়ে উড়ানোর পরে জানছি যে এটা পিস্তল।
আচ্ছা, কি হলো তারপরে? একটু সিরিয়ালি শুনি। হ্যাঁ,
তারপরে আমাকে অ্যারেস্ট করলো পুলিশে, পরে ওনারও অ্যারেস্ট করলো। ওনার অ্যারেস্ট করেছে, উনি মনে কিছু টাকা টুকা দিচ্ছে মনে হয়, এটা সঠিক আমি বলতে পারি না, আমার জিজ্ঞেস ওই জায়গা যেটা কার। পরে আমি বলছি শামিম ভাই দিচ্ছে, আমার পকেটে দিচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি। এর আগে কয়েকবারই আমার আমরা টামরা অনেক কিছু পকেটে দিত।
আচ্ছা,
আম দিত, মানে আমার অনেক আদর করতো। আমি গ্লাস দিয়ে পানি দিতাম, সালাদ লেবু দিতাম, তখন তো শশা দিত না, লেবু দিতাম, পেঁয়াজ দিতাম, মরিচ দিতাম। আসলে আমার পকেটে প্রায় সময় উনি একটা এসে আম দিত, এইভাবে আনার দিত, বিভিন্ন ফল পাকলে নিয়ে আমার পকেটে দিত। উনি আমার আদর করতো, বলতো যে তুই আমার ছোট ভাই, এই হিসাবে উনি আমাকে আদর করতো। তারপরে পুলিশে মালিকও নিল, আমারও নিল, ওরও নিল, ওরে নিয়ে আসলে আপনার থানা থেকে ছেড়ে দিচ্ছে।
আচ্ছা,
টাকা দিছে না কি দিছে এটা বলতে পারি না, এই মামলার আসামি হইলাম আমি আর হইলো আমার মহাজন।
আচ্ছা,
মহাজন কিন্তু খুব ভালো মানুষ, উনি পাঁচ উক্ত নামাজ পড়ে, ওনার পরিবার সবাই নামাজ পড়ে। আমরা ছোট থাকলেও আমরা বলতো যে তোরা আমরা ছেলের মতন কাজ করে দেখে গেছে, তোরা নামাজ পড়, বলতো উনি। তাই মালিকা কুড়ে নিল, লাস্টে আসামি হইলাম কে আমি আর মালিক মহাজন। তো কুড়ে থেকে মহাজনে টাকা পয়সা কত দিচ্ছে তা বলতে পারি না, মহাজন ছাড়া পেয়ে গেল কিভাবে, কোন সিস্টেম এটা সঠিক আমি বলতে পারি না, আজ ওইটা আমি জানি না যেটা সত্য কথা।
ওকে,
তারপরে আমার উড়ে উড়াইলো, কিন্তু মহাজনরাও একসাথে নিচ্ছে, গারোদের থেকে ইয়া বাইর হয়ে গেছে আমার মহাজন, কিন্তু আমি বাইর হইনি, আমার কুটে উড়াইছে একা, আমাকে কুটে উড়াইছে। কুটে উঠানোর পরে যে ম্যাজিস্ট্রেট নাকি বলে ওনাকে, উনি বললো দুই পক্ষের উকিল দাঁড়িয়েছে, মানে আমার পক্ষে তো কোনো উকিল নাই, মানে একজন বলছে আমার নাম ঠিকানা বলা লেগে যে তোমার গার্জেনটা আমি খবর দিবো, তুমি বলো। তা আমি আর আমার গার্জেনের ঠিকানা ঠিকানা আমি বলি নাই। তারপরে জজ সাহ আমাকে বললো যে এটা কি করে তুমি বলতে পারো, আমি বললাম কি জি না স্যার। তখন আমি এই কথা বললাম, আমি চোখে দেখা মানে পানি ছেড়ে দিয়েছি, মানে আমি তো এমনি 3 দিন ধরে হাতে হ্যান্ডকাপ পরাই, আবার থানার ভিতরে আমার খাবার দাবার নাই, প্রসাবের গন্ধ টন্ধ অনেক কিছু। তো ম্যাজিস্ট্রেট আমাকে কুড়ে উড়ার পরে বলে যে এটাতে কি করে তুমি এটা বলতে পারো, আমি কি জি না স্যার। ওইটার ওয়াইডটা কি জানো, আমি কি জি না। ও তোমাকে এটা কে দিছে? তো ওই জায়গায় আমি আবার সত্য কথা বললে দিছি যে স্যার এটা তো আমি রেস্টুরেন্ট চাকরি করতাম, আমার বাড়ি এমুক জায়গা, আমি চাকরি করতাম, আমার এক শামিম ভাই দিছে, উনি থানা থেকে চলে গেছে, তো আমার মহাজন আর আমি অ্যারেস্ট হয়েছি, লাস্ট পর্যন্ত আমার মহাজনও চলে গেছে আমি আস। তারপরে আমাকে 1 বছরের কারাদণ্ড দিল, এই আমার জীবনের লাইফ প্রথম।
1 বছর কারাদণ্ড দিয়ে দিল?
1 বছর, মানে আমি নাবালক ছিলাম দেখে নাকি আমাকে 1 বছরের কারাদণ্ড দিছে। এটা হলো আপনার 98 কথা,
1998 সালে?
জি 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 জি। আমি কিন্তু আমার সঠিক ইয়া কিন্তু
মনে
থাকে না, ঠিক আছে, এমনি সাল কইতে পারবো কিন্তু কি মাস এটা বলতে পারবো না,
ঠিক আছে,
আমি লেখাপড়া করিনি আমি এটা বলতে পারবো না। তারপরে 1 বছর পরে জেলখানা গেলাম, 1 বছর ভালোই সবাই আদর টাদর করে জেলখানা থাকলাম, সুন্দর জেলখানা থেকে 1 বছর পার হইল। তারপরে আমার একদিন বলতে আছে যে রাজু কে, রাজু, আমি বললাম আমি, আজকে তোমার মুক্তি। সকালবেলা
বাজে 1 বছর কিভাবে কাটতো, কি ঘটনা ঘটেছে মনে আছে?
হ্যাঁ মনে আছে, এটা তো জেলখানার ভিতরে অনেক খারাপ কিছু করে, ঠিক আছে, তখন আমি একদম ছোট ছিলাম, মানে ছোট ছিলাম বাদে যে জেলখানা যে কয়াতিরে আছে না, কয়েতেরা আমার অ্যালোগিনিয়াস হয়তো অ্যালোগিনিয়াস হয়তো এদের পাউটি পেতো, পাউটি পেতো, পানি আনাইতো, অনেক কিছু করাইতো আমার দিয়া, ফ্লট মুছাইতো, মাথা বানাই দেওয়া লাগতো, অনেক কিছু করা লাগতো। শুধু কি হতাম, শুধু ভালোভাবে 3 বেলা খাবারও পাইতাম না তখন, আর তখনকার খাবার দিত এত বিশ্রী খাবার কখনো খাওয়া যাইতো না। যাই হোক, এভাবে অনেক কষ্টে 1 বছর কাটলো, আমি জানি না যে আজকে 1 বছর পূর্ণ হবে, যেমন মনে করেন বৃহস্পতিবার আমার 1 বছর পূর্ণ হয়েছে, মানে 1 বছর পূর্ণ হইলে হইলে শনিবার দিন, তো ওই হিসাবে আমার বৃহস্পতিবার দিনই মুক্তি দিয়ে দিচ্ছে।
আচ্ছা, একদিন আগে আপনাকে মুক্তি?
জি জি জি।
আচ্ছা,
তখন যে আমার এত খুশি লাগছে কি বলবো আর বলার বাহিরে, তখন বাড়িতে খোঁজাখুঁজি করে যাই হোক জেলখানাতে বাইর হইলাম। বাইর হওয়ার পরে হাঁটতে হাঁটতে আমি গুলিস্তান আস, আমি গুলিস্তানও তখনকার চিনতাম না, তাকিয়ে ঘুরে গেছি, ঠিক আছে, মানে গুলিস্তানটাও কিরকম যায় আমার কাছে উল্টা পাল্টা লেগে গেছে, জেলখানার ভিতরে ছিলাম না। তো হাঁটতে হাঁটতে গোলাপশাহ মাজারের দিকে আসলাম, মাজারের দিকে আসার পরে যেমন আমি মনে করি যে জন্না যে জায়গা মানে বর্তমানে জন্না, ওই জায়গায় আসার পরে মনে করেন যে আমার সব একদম পারফেক্ট ঠিক হয়েছে, যে আমি এই জায়গাতে আগে চাকরি করে গেছি। তারপরে দীপা সুইডের সামনে গেলাম, গিয়ে দিই না ওইটা বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট, তারপরে একটা এমনি খোলা একটা রেস্টুরেন্টে চাকরি করলাম, মাসে 2500 টাকা বেতন।
আপনি এর মধ্যে বাবার সঙ্গে দেখা করা, মার সঙ্গে দেখা করা, বাড়ি যাওয়া কিচ্ছু না?
না না কিচ্ছু না।
কি বলেন,
কিচ্ছু না। তাই তারপরে
কেউ আপনার খোঁজ খবর নিত
না? ওরা তো খোঁজ খবর নিতেছে, ওরা তো আর ঢাকা শহরে আসছে, বিছড়ে হয়ে গেছে, ওরা তো পায় না।
কি ধারণা করেছে এই সময়টাতে যে
ওরা মনে করছে যে হারাই গেছে বা মারা গেছে? জি। আমার আব্বা বলছে মারা গেছে, আমার আম্মা বলছে যে না আমার সন্তান কখনো মারা যায়নি।
মারা তো সবসময় ভাবেই অনুভব করে।
আমার আম্মা বলছে যে আমার সন্তান কখনো মারা যায়নি। তারপরে ওই জায়গায় 2500 টাকা বেতনে চাকরি লাগলাম, রাস্তার ওই পারে, ওই যে আপনার গুলিস্তান যে গুলাব সমাধার ওই পাশে যে পার্কটা আছে, পার্কটার সামনে তো দেখবেন যে বাইরে খাবার বেছে বইয়া বইয়া, ওই জায়গায় আমি চাকরি করতাম। তাই তারপরে রোজারিতে আসলো, এই রোজারিতে প্রথম বাড়িতে যায় 4.5 বছর 5 বছর পরে। পরে
বাড়িতে এর মধ্যে আপনার বাড়ি যাওয়ার ইচ্ছাও করে
নাই? না না, এর ভিতরে আমার বাড়ি যাওয়ার ইচ্ছাও করেনি। আর যে আমি যে রোজারিতে বাড়িতে যাবো ওইটা কখনো কল্পনাও করিনি। তো চাঁদপুরে একটা ছেলে আসিল রহিম কইরা নাম, ওই ছেলে বাড়িতে যাবো কালকে গিয়ে মারে সালাম করবো, সবাকে সালাম টালাম করবো কালকে ঈদ। আমি কই তুই তোর মারে সালাম করবি? কই তুই বাড়ি যাবি না? আমি কই না আমি বাড়ি যাবো না। কো চল আমগো বাড়িতে চল। আমি কই না আমগো বাড়িতে যাবো না, তোকে বাড়িতে যাবো না। পরে ওরা সবাই গেছে দোকান তালা দেওয়াল, মালিকে কত কি আঙ্গ বাসা চলে যাই। তো চিন্তা করলাম বাড়িতে যাবো না কই যাবো কই দেরি না। তখন গুলিস্তান পার্কে আইসা বসছি, মানে পরের দিন হলো চান রাতের দিন।
জি।
তো দুপুর টাইমে দোকান বন্ধ হয়ে গেছে 10টার দিকে, গুলিস্তান পার্কের ভিতরে বসলাম, বসে বসে কতক্ষণ চিন্তা করলাম যে কি করা যায়। মালিকের টাকা দিয়েছে 3000, চাকরি করছি 2 মাসের উপরে, টাকা দিয়েছে মাত্র 3000। তো সারাক্ষণ বসে চিন্তা ভাবনা করলাম। পরে পরে আর চারটে গুলাব সমাধান হয়ে আসলাম, আইটা ওই দিক দিয়ে আইয়া আপনার ওই যে এই পাশে এসে গাড়ি উঠলাম সাইদাবাদের, গাড়ি দুইটা গেলাম বাড়ির দিকে, রওনা দিলাম যে না আজকে আর ঢাকা থাকবো না, বাড়িতে যাবো, সবাই বাড়িতে যেতেছে আমিও বাড়ি যাবো। গিয়ে নামলাম হলো আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট, তখন রাত্রে বাজে 3টা, কোন গাড়ি ঘোড়া নাই এই ওই দিক দিয়ে, তো একদম আমাকে রাস্তা একদম নিবিড়। তো ওই জায়গায় বৈশাই রইলাম সকাল 6টা বাজে, একটা সিএনজি এলো কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে যাইব, ওইটাতে উঠলাম। ওইটা কোম্পানিগঞ্জ গেলাম, যাইয়া দেখি আম্মা সেমাই রান্না করতেছে, আব্বা গোসল করে আসছে বাড়িতে।
4-5 বছর পরে বাড়ি গেলেন?
জি জি। তারপরে আম্মা সেমাই রান্না করতেছে, সেমাই না মানে ওই যে আগে চাউলের গুঁড়ো দেয় ইয়া রান্না করতো, আমরা দেশে কই ফিননি, অনেকে কি কইটা বলতে পারি না, আমরা বলি ফিননি। চাউলের গুঁড়া দিয়া রোদ্রে শুকাইয়া তারপরে এটা বানায়। আমার আম্মা রান্না করতেছে, আব্বা গোসল করে আসছে নামাজে যাবো, আর আমার বড় ভাইও গোসল টোসল করে রেডি, আর আমার যে মেজো ভাই, মেজো ভাই চুল কাটাতে গেছে আসেনি। এই বাড়িতে গেলাম, সবাই তো দেখছে আমারে একদম অবাক। এই বাড়িতে গেলাম, পরে আম্মা কো গোসল কর, আমি কেন গোসল করবো না? তা আব্বা কইতেছে যে অজয় তো এত বছর পরে আসছে, পরে এখনো গোসলের দরকার নাই, নামাজে যাবি না? আমি কেন আমি সারা রাত্রে ঘুমাই নাই, নামাজে যেমন আমি ঘুমাবো। আব্বা কথা ওই আসছে, এটাই বড় কিছু, নামাজে না গেলে না যাইব, ঘুমা ঘুমাই এলাম। ঘুমে তুইটা পরে বাড়ির সবাই এলাকার সবাই অনেকে আসছে, আসার পরে আমার দুধ দিয়ে গোসল টোসল করাইলো। পরে আম্মা কান দেয় বলে বাদ দিয়েছে আমার দুপুর টাইমে। আমাকে বাবা তুই আর কোনোদিন যাবি? আমি কেন আমি আর কোনোদিন যাবো না, আর কোনোদিন আমি যাবো না। তুই লেখাপড়া করস না দেখে তোরে মারছি, তোরে কেমনি ইয়া করছি, তোর এই জন্যই মার। তুই লেখাপড়া করলে তোর বাইরে লেখাপড়া করে, তুই লেখাপড়া করলে ভালো না? আর আমার বাপে কিন্তু যেতই মাটি কেটে খাইতো, কিন্তু কারো কোনো জিনিস যে কারো মিথ্যা কথা কারো লগে সিটারি বাটপারি কখনো আমার বাপ এটা পছন্দ করতো না। আর আমার বাপের সাথে আমরা যে ভাই বোন ছিলাম, ওরা মিথ্যা কথা বললো আমার বাপকে পছন্দ দিত না। আর কারো নামে বিচার দিলে যে ওর সাথে গিয়ে আমার বাপে ঝগড়া করবো, ওইটা কখনো করতো না।
আচ্ছা,
আমাকে তুমি বাবা ঢাকা যাইবে? আমি কি না ঢাকা যাবো না। দেখ 1.5 বছরের মতন, প্রায় 1.5-2 বছর মতন বাড়িতে থাকতেছি, থাকতে দেখতে থাকতে দেখতে আমাদের পাশের বাড়ি একটা মানে পারাপতি হিসাবে আমাদের মানে এলাকা হিসাবে আমার চাচাতো ভাই লাগে, ওর এক মেয়ে আছে নাম হইলো, তখন ক্লাস 4-এ পড়ে। আমি কিন্তু ঢাকা থাকছি ঠিক আছে, কিন্তু এত কিছু বুঝিও নাই, এত ইয়া চঞ্চল মানুষের সাথে চলিও নাই, জানিও জেল খেটে গেছি, তাও বাপ মারা জানে না, কেউই জানে না,
তখনও কাউকে বলেন না,
কাউকে বলিনি। আমি এই জীবনে ফার্স্ট যে আমি আজকে বলতেছি, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই আজকে আপনার মাধ্যমে শুনতে পারবে, আমার বাপ মাও শুনতে পারবে, আমার আব্বাও এই আপনার FM রেডিও শুনে,
আচ্ছা
না আমার ভাইও শুনে, আমার ভাই একটা বড় ভাই সৌদি আরব আছে।
আপনি আমাকে একটা জিনিস বলেন যে এই যে আপনার বাকি ভাই বোন ওরাও কি আপনার মতো এরকম ছন্ন ছাড়া ছিল বিভিন্ন জায়গায়?
না না না, শুধু আমি ছিলাম,
নিজের ইচ্ছা মতো,
আমার নিজের ইচ্ছা করতে পারবে।
এখানে আমরা কিন্তু প্রিয় শ্রোতা একটা কথা আপনাদের বারবার বলি, যাহা বলিব সত্য বলিব, যে একটা মানুষ তার নিজের জীবনের অপরাধ কিংবা ভুল কনফেস করতে আসে, এবং আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি থাকে, আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য থাকে, আমরা মূলত 3 ভাবে অনুষ্ঠানটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করি। সেটা হচ্ছে একজন অপরাধীর জন্মটা আসলে কিভাবে হয় এবং সে কি অপরাধটা করে, এবং অপরাধের পরিণতি তার জীবনে কি হয়। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটা আপনারা যারা এতদিন যাবৎ শুনছেন তারা প্রত্যেকেই পরিষ্কার। তারপরও আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে এদের পরিণতি দেখে যাতে করে মানুষ এসব অপরাধ থেকে দূরে থাকে। আমরা এরকম অসংখ্য অসংখ্য ফোন কল পাই, SMS পাই, মেইল পাই, যেখানে আমাদেরকে অনেকেই ফোন করে থ্যাঙ্কস জানান এই জন্যে যে এই ধরনের অনুষ্ঠান শুনে সে তার চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে পেরেছে। খুব ভালো করে লক্ষ্য করবেন, ও যে বড় ধরনের অপরাধের দিকে যাচ্ছে তার পেছনে ওর ছোটবেলাটা অনেকখানি দায়ী। এই অল্প বয়সে ওর ঘাট টেরামির কারণে হোক, উচ্ছন্নে যাওয়ার কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, ওকে পড়াশোনা করাতে চেয়েছে বাবা মা কিন্তু পড়াশোনা করেনি, এবং যেভাবেই হোক না কেন ও একটা অন্যরকম জীবনের মধ্যে ধীরে ধীরে চলে যাচ্ছে। এবং সেটা শুধুমাত্র পারিবারিকভাবে ওর যেই ধরনের পরিবেশে বড় হওয়ার কথা ছিল সেই পরিবেশে ও বড় হয়নি বলে, এবং সে নিজে থেকেই এই জীবন বেছে নিয়েছে। সুতরাং যারা আজকে অনুষ্ঠানটি শুনছেন তারা যদি এই রকম একটা জীবনের মধ্যে থেকে থাকেন যে পরিবার যেটা বলে সেটা শোনেন না, নিজের খামখেয়ালি মতো চলেন এবং পরিবারের কথা শুনতে ভালো লাগে না, তাহলে আমার মনে হয় আজকের ওর পরিণতি দেখে আপনাদের সবার এখান থেকে বের হয়ে আসা উচিত। বলেন।
তারপরে ওই মেয়েটা আমাকে প্রায় সময় আমাকে অনেক ডিস্টার্ব করতো, আমি তখন কিন্তু এটা বুঝিও নাই, তখন ঘুমের মেয়েতে আইসা শয়তানি করতো, পুষ্করিণীতে গাছ দিতে গেলে শয়তান দুষ্টামি করতো আমার সাথে, এইভাবে এইভাবে ওর সাথে আমার। তখন আমার ভাই আবার ঢাকা থেকে একটা সাদা কালো টিভি নিয়েছে, এলাকাতে কেউ টিভি ছিল না, শুধু আমাদের ঘরে একটা টিভি ছিল 14 ইঞ্চি সাদা কালো টিভি।
আচ্ছা।
আর 12 ভোল্ট ব্যাটারি আনতাম, ভাড়া একটা 50 টাকা, 2 দিন 50 টাকা, ওই ভাড়া দিয়ে আইনার টিভি দেখতাম আমাদের ঘরে। ওইভাবে ওই আসা যাওয়ার ভিতরে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে আসে।
ওকে।
এটা আমার আম্মা জানে, আর কেউ জানে না।
ওকে।
ও অনেক পরে আমার আম্মা জানছে, তো ওই আমার আসা যাওয়ার ভিতরে অনেক দুষ্টামি ফাজলামি ওর সাথে, এইভাবে কথা বলতে বলতে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তো ওই আমাকে একদিন ওই ডাইরেক্ট আমার প্রস্তাব দেয়, আমি কিন্তু অনেক পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু আমি মনে থেকে ওরে বলিনি, আর মনে থেকে কিভাবে বলবো, ওই আমার পরে আমি বলতে পারি নাকি যে আমি তোমাকে ভালোবাসি বা অন্য কিছু, ওই আমাকে মনে থেকে বলে, মনে থেকে বলার সাথে সাথে আমি আমি হ্যাঁ আমি এই কথাটা তোমার বলবো বলবো গিয়া বলতে পারি না, কারণ তুমি তো আমার যে আমি কি আপনার রক্তের আপন রক্তের তো না। আচ্ছা ঠিক আছে, তা আমি রাজি এলাম। পরে কয় আমি কালকে আমার বঞ্জামের বাড়ি বেড়াইতে যাবো, তুমি যাইবে আমার লাগে, আমি আমার আম্মার যদি রাজি করাইতে নেন তাহলে আমি যাবো। পরে ওই কয় নাই, ওর আম্মু আইয়া আমার আম্মারে বলছে যে ওরে নিয়া ওরা কালকে আমার বড় মেয়ের জামের বাড়িতে যাইবে বেড়াইতে। পরে আম্মা কয় আচ্ছা ঠিক আছে সমস্যা নয়, তো লেখাপড়া করে না, আচ্ছা আজ কালকে গেলে পরের দিন জানে আয়া। পরে ওরা আমরা ওই জায়গায় গিয়ে 15 দিন থাকি ওর বোনের বাড়িতে গিয়ে,
ওকে
আর আসি না। তখন আমার বাপে গিয়ে আমগুলো ওই জায়গাতে আনে, যেহেতু বাড়িতে আসতেছি না এতদিন বেড়াইতেছি, আর ওই গেছে ওই জায়গায় ওর বোনের ডেলিভারি হয়েছে,
ওকে
তো ও তো আসতে পারতেছে না, আর আমি আসিনি থেকে তো ভাবি। তারপর আমার আব্বু গিয়ে আমার ওই জায়গা থেকে আমার বাপে গিয়ে আনে, তা আসলাম, আসার পরে চেয়ে দিয়ে ওর ছাড়া ভালো লাগে না, ভালো লাগে না
মানে ওর প্রতি আপনার এক ধরনের দুর্বলতা
সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এইভাবে প্রায় 2-3 মাস উপরে চলে গেছে।
এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিটের বিরতি। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আর মাত্র কয়েকদিন হাতে আছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি, এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিব একটি সলিড ইউনিক একটা বই। সবগুলো গল্পকে সাজিয়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে, এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকার। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে আমাদেরকে ফোন দিতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, এটা হচ্ছে rokumari.com এর নাম্বার। rokumari.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আজ কি দিয়ে যাহা বলিব সত্য বলিব বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। ওকে, ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। বিরতির পর প্রিয় শ্রোতা আমরা স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj তে আছে আর জি কিবরিয়া নামে। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রাজুর জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রাজু, আমরা যেখানটায় ছিলাম তারপরে
আমার ভালো লাগে না কোনো কিছু, এইভাবে দু তিন মাস কাইটে যায়। দু তিন মাস কাইটে যাওয়ার পরে তারপরে ও একদিন বলে ওর সাথে আমার মানে হয়ে যায় ওর বোনের বাড়িতে একদিন রাত্রে। যাই হোক,
ও তখন কোন ক্লাসে পড়তো?
ক্লাস ফোরে
পড়তো।
জি জি।
ক্লাস ফোরের বাচ্চার সঙ্গে আপনি এই ধরনের একটা সম্পর্কে গেলেন? বিষয়টা কি আপনি জোর করেছিলেন নাকি আপনার তার অনিচ্ছাতে এই জিনিসটা
তার ইচ্ছাকৃতভাবে হয়েছে। যাই হোক, তারপরে বাড়িতে আইসি। আমি তো বাড়িতে থাকতে গাছ গরু গাছ মাস কাটি সব কোনো কিছু করি, আমার তো ওর ছাড়া ভালো লাগে না। তো এরপরে ওই পরীক্ষা দিল, ক্লাস ফাইভে উঠলো। তারপরে ওর বাপে ওরে বিয়া দেখতেছে, বিয়া দিবে। এর ভিতরে ওর সাথে আমার আরো চার পাঁচবার মনে করেন যে
ওকে ঠিক আছে নেক্সট।
হ্যাঁ, তারপরে ওর ক্লাস ফাইভে ওঠার পরে ওর বাপে নাকি বিয়া দেখতেছে, মানে বিয়া দেখতেছে কি ভাবে, ওই স্কুলে গেলে গ্রামে কিছু লোক আছে না আপনার ঘটক বিয়া দেখায়, ওই স্কুলে গেলে ওরে ঘটক স্কুলে নিয়ে যায়, স্কুলতে আসা যাওয়ার পথে ঘটকরা দেখায়। তো এক বিয়ে ঠিক হয়ে গেছে, তো আমি আর জানি না যে বিয়ে ঠিক হয়েছে কিনা, এমনি আমা কইতেছে শুনি আর সবাই বলতেছে যে ওর বিয়ে ঠিক হয়েছে। পরে ওর একদিন আমি পুষ্করিণ ঘাটলায় সন্ধ্যাবেলা গম নিয়েছি, গম সন্ধ্যাবেলা হয়েছে আমি গোসল করতে গেছি, ওরাও গম নিয়েছে ওরাও গোসল করতে গেছে। তারপর আমি জেগে গেছি যে তোমার নাকি বলে বিয়ে ঠিক হয়েছে? ও হ্যাঁ। আমি কই বিয়ে ঠিক হয়েছে, তুমি কি বিয়ে হইবে নাকি? না, আপনি আর যদি আমার বিয়া করেন করবেন, না নাইলে আমি নিজে আত্মহত্যা করবো। এতটুকু অলগ আমার কথা, কথার ভিতরে। তারপরে ওই আমার কয় আমি কিন্তু আপনি যদি বিয়া না করেন আমি কিন্তু মরিয়া যাবো। আমি কি বলো, মরণ কি এতই সহজ যে চাইলে মরিয়া যায়? কয় তুমি বিশ্বাস করো না, তোমার লাগে আমি মরতে পারি। আমি কি এই এই কথা অনেক মেয়ে লোকের রেখো, আমার ভাইও আমার বাবির রেখো, ভাইয়ের জন্য ফ্রিয়ে ঢাকা জায়গা, তখন বাবি কত যে যদি না আয়ো ফোনে কয় শুনি যে যদি এই মাসে না আয়ো তাহলে আমি মরিয়া যাবো। এবং কত কথাই কয় যে মেয়ে লোকের এমনি বলেই সব মেয়েরা এক না। তো ওর সাথে আর আমি একটু কথা বলতে গোসল করতেছে, আমি গোসল করে আয়া পড়ছি। আম্মা আবার আমার ডাকতেছে কিরে গোসল করে আয়াস না, এত দেরি লাগে নাকি? পরে আমার কুপিল হয়ে গেছে গোসল করার পুষানি পরে, তা আমি গোসল করে আয়া পড়ছি। এই ওর সাথে আমার কথা। আমি গোসল করে আসলাম, আয়া তেল পানি দিলাম, খাওয়া দাওয়া করলাম, শুইলাম। রাত্রের একটার দিকে ওই আয়া আমগো দরজা মানে আমি যে রুমে থাকতাম এই রুমে দরজা লক করছি, একটা থেকে সাড়ে বারোটা থেকে একটার দিকে এরকমই অনামাটি ভাবে। পরে আমার আব্বু আবার টের পেয়ে গেছে, তো বাইরে আমি লক করার পরে আমি দরজা মেলছি ওর রুমে ঢুকছি। ঢুকার পরে তো আমার বাপে আবার টের পেয়ে ঘর থেকে বাইরে বাইরে জিজ্ঞেস করছে কিরে আমার নাম নিয়ে ডাকতেছে, এ রাজু রাজু। আমি কি দরজা লক লোকে তোর ঘরে কে আইছে? আমি কেউ আয়া নাই, আমি না কে জানি লক করছে। আমি কি না কেউ লক করে নাই। তারপরে আমি দরজা লাগাইয়া শুইলাম। পরে ওই আমার কথা টথা কইয়া আমার পাও দুইরা ক্যান্ডেট কেটে চলে গেছে। পরের দিন আমি আবার গেছি আমার বড় বোন জামার বাড়িতে বেড়াইতে নবীনগর।
জি,
বেড়াইতে গেছি।
আপনি কি ওকে বিয়ে করতে পারতেন না বা এরকম কোনো বিষয় কিছু? আপনি আপনার
না, আমার বড় তো একজন আছে বিয়ে করে নাই, বোন বিয়ে
ওকে নাই করে দিয়েছিলেন যে না আমি বিয়ে করবো না, তাই তো? ওকে,
আমি মানা করে দিয়েছি যে বিয়ে করো, এখন সম্ভব না, বিয়ে করলো তারপরে।
আচ্ছা,
তারপর আমি আমার বড় বোন জামাইয়ের বাড়িতে বেড়াইতে গেছি। তারপরে বড় বোন জামাই অসুস্থ হইলো আর আসিনি, এক সপ্তাহ ওই জায়গায় রয়ে গেছি। এরপরে এর ভিতরে শুনে কি ও চিঠি লিখিয়া ও নিজে সুসাইড করছে গাছের সাথে। আম গাছ আছে না, আম গাছের সাথে।
নিউজটা পেলেন কিভাবে?
আমি নিউজটা পাইছিলাম, আমি বাজারে গেছি, আমার দুলাভের গরু দুধ নিয়ে বিক্রি করছে। আর আমার গ্রামের একজন গেছে বাজারে দুধ কিনতে, সে বলতেছে যে কিরে তুই এনে কতদিন ধরে বাড়ি যাস না? আমি কেনা কোথাও বাড়ির মুখের মায়া তো মারা গেছে। আমি কই কখন? কই তো কতক্ষণ আগে। কয় আমি কতক্ষণ আগে দেখে আইছি, কখন মারা গেছে এটা বলতে পারি না, কতক্ষণ আগে আমি দেখে আইলাম গাছের লোকের জিলা গেছে, আম গাছের সাথে। ওর যে অন্য আছে না, সে অন্য দেব গাছে গাছের সাথে জিলা গেছে। এই কথা করার পর আমি কোন রকম দুধ বিক্রি করছি, দুধরা বিক্রি করে আমার বোনের বোন জামাইয়ের টাকা দেয় নি, বোনেরও কিছু কই নি। আমি ডাইরেক্ট আমার ছোট একটা ভাগ্নি আছে আনোয়ার হোসেন নাম, পরে নিয়ে আমি আমার বাড়িতে আসছি। আইসা দিয়ে যে ওরে পুলিশে আমাদের যে থানার পুলিশ এসে ওরে নামাইছি। নামানোর পরে আর সবাই দেখতেছে, কিন্তু আমি লোকজনের লেগে দেখতে পারতেছি না, অনেক লোক সে তো বুঝেনি গ্রামে একজন লোক ফাঁসি।
আপনাদের সঙ্গে যে সম্পর্ক আছে এটা কি গ্রামের লোকজন জানতো আগে যে আপনার সঙ্গে?
না, ওইটাও আর মা জানতো আর এদিকে আমার মা জানতো।
এছাড়া কেউ জানতো
না? এছাড়া আর কেউ জানতো না।
আচ্ছা,
আর আমার বাবি কিছু জানতো, আমার বড় ভাইয়ের বউ।
আচ্ছা,
তারপরে ওই নামানোর পর আমি যাওয়ার প্রায় মনে করেন যে 15-20 মিনিটের পরে, তারপরে যেটা কুই কিল জন্য মারা গেছে এলাকাতে মেম্বার টেম্বার আছে না, ওরা জিজ্ঞাসা করে না যে তোমার মেয়ে কিল লেগে মারা গেল বা কি, তখন ওর মা এটা প্রবেশ খুলে বলে নাই যে এমুকের জন্য বা এই বিষয় আশেপাশে বা বিয়া ঠিক হয়েছে দেখে এমুকের লোকের ওর রিলেশন ছিল জন্য মারা গেছে, পরে বলে নাই, ওর মাও বলে নাই। যখন পুলিশে হোক একটা ট্রাঙ্ক ছিল, ও যেই রুমে বই টুই রাখতো ও যে পড়তো, মানে টেবিল ছিল না, ট্রাঙ্কের উপরে ওর বাপের একটা পুরান ট্রাঙ্ক আছে, তালা দিত না এটা, ওইটার উপরে বইয়েই মাটির ভিতরে বইয়ে ওইটার মধ্যে রাইখে রেখে লেখাপড়া করতো। ওর পরে ওর বাপে পুলিশে দিয়ে গেছে, ওর বাপে তো কইতে পারে না যে কিসের জন্য। পরে আরেকটা লোক গ্রামের সর্দার বলে, আমরা এলাকা হিসেবে সর্দার বলি, উনি বলতেছে যে ওর যে কাপড় টাপড় আছে, ওর যে বই টই আছে, খাতা মাতা আছে, এগুলোতে দেন তো কোনো সমস্যা টমস্যা আসেনি, আছে তো যে মৃত্যুর জন্য লিখতেও যেতে পারে। এই কিন্তু এই চেক করে খাতা, ওর খাতা পুরো খাতা মানে অনেকগুলো খাতা, তোমরা তো পচা খাতা ছিল বলে, যেটি পচা খাতা নাকি বলে এগুলা,
পচা খাতা আমরা ছোটবেলায় লিখেছি
অনেক, ওইটার পচা খাতা বলে। এই পচা খাতার অনেকগুলো জমাইছে, তারপরে ওই পচা খাতার ভিতরে দুইটা খাতার পরে খাতাতে দেখেছে ও লেখা গেছে যে আমার আমি আমার জন্য হয়ে আত্মহত্যা করি। রাজুকে অনেক ভালোবাসতাম, এই ভালোবাসার কারণে সে আমাকে বিয়ে করে নাই, এই কারণে আমি আত্মহত্যা করি,
এই ধরনের কথা লেখাছি,
এই ধরনের কথা লিখছি,
সুইসাইডাল নোট যেটাকে বলে।
তারপরে আবার উপর পিঠে ওর এক বান্ধবী আছে, বান্ধবীর লাস্টে বান্ধবীর কাছে একটা খাতা আছে, ওই খাতার ভিতরে ওইটা ও লেখা নাই, এটা ওর লেখা, আমার কাছে অনেকগুলো লেখা আছে, ওই লেখার সাথে ওই লেখা মিলে নেই, ওইটা কি ওর বান্ধবী লেখছে না কে লেখছে বলে পুলিশের কাছে দিতে, আমি সঠিক বলতে পারি না।
আপনি বলেন ও কিভাবে আত্মহত্যা করেছিল আম গাছের সঙ্গে ঝুলিয়ে?
হ্যাঁ, গলা।
ওকে ওকে, ঠিক আছে। তারপর কি হলো?
তারপরে ওই যে খাতার ভিতরে লেখা গেছে যে আমার জন্য সে আত্মহত্যা করছে, পরে এটা ওর প্রথম এলাকার মেম্বার টেম্বার কেউ বিশ্বাস করে নাই, যখন পরে বিস্তারিত ঘটনা ওর মা ডাকিয়ে বলছে তখন বিশ্বাস করছে।
ওর মা সবকিছু জানতো? আপনাদের মধ্যে ধরনের অবৈধ সম্পর্ক ছিল এটাও জানতো?
ওটা ওর মা জানতো।
কিভাবে জানতো এগুলো তো জানার কথা না সাধারণত।
ও বলে বলছে, ওই আমারে বলছিল
যাতে করে বিয়ে না হয়, আপনার সঙ্গে যাতে বিয়ে হয়,
আমার হতে আমার সাথে যাতে বিয়ে হয়, ওর মার সাথে নাকি ও বলছে, আমি আমার আম্মার সাথে বলিনি, আমার আম্মাই এমনি জানতে জানতে কিভাবে জানিয়ে গেছে। তারপরে ওই যে ওর মা যে বললো, বলার পরে এলাকার লোকজন জানলো, কেউ বিশ্বাস করে না, করে না, কয় এ তো বলদ, মানে আমারে কয় কত বলদ, ও যে সারাদিন স্কুলে জানায় স্কুলে জানায় যে কেউ 3-4 বছর ঢাকা 4-5 বছর গিয়ে ঢাকা থেকে আইসে, ও কি এরকম ধরনের নাকি, কত একটা বলদ, ওর বাইরে সবাই বাইরে শিক্ষিত বোনেরা শিক্ষিত, কত একটা বলদ। যাই হোক, পরে এভাবে পুলিশে আমার বাপের নামে নাকি আমার নামে নাকি কি জিডি করে গেছে না কি করে গেছে সেটা আমি বলতে পারি না, মারা গেছে এটা নাকি কি একটা দরখাস্ত না কি বলে লিখে নিয়ে গেছে।
পুলিশ নিজেই করেছে নাকি পুলিশের কাছে কেউ গেছে? করে
পুলিশের কাছে, 2 দিন পরে গেছে।
ঠিক আছে,
ওই যে এলাকার এক মেম্বার আছে,
অপমৃত্যুর মামলা যেটাকে বলে, পুলিশ নিজে একটা নোট নেয় সেখানে।
হ্যাঁ, এটা তাহলে পুলিশে এইভাবে একটা নোট নিয়েছে নাকি, পরে এটা মামলা হয়েছে, পুলিশ নাকি নোট নিতে, আমি সঠিক বলতে পারি না, আমি পরে মানুষের কাছে শুনছি, আমি তো আর সঠিক জানি না, তখন তো আমি মারা লেগে যাওয়ার পর আমি তো অনেক দূরে গেছি, কাঁদতে কাঁদতে দেখি অনেক দূরে চলে গেছি আর আহিনি, পরে পুলিশে নাকি লেগে টেগে নিয়ে গেছে, পরে 3 দিন ওর এক লাশ যেদিনকে আনে ওইদিনকে আমি দেখতে আসছি, পরে লাশ আনছে মনে মনে 3 দিন পরে কাইটিয়া মাইটিয়া গন্ধ, বিশ্রী গন্ধ, এরকম
পোস্টমর্টেম করার পরে
থানাতে নিয়ে গেছিল, এটা জানি পোস্টমর্টেম না কি করছে এটা জানি না, লাশ কাইটিয়া মাইটিয়া আনছে কিন্তু গোসল করা নেই, এমনি পলিটিন দিয়া আপনি সেন্ট মাইরিয়া পলিটিন দিয়া এটার পেঁচাইয়া মাটি দিয়ে দিয়েছে, কোনো গোসল করা নাই, কোনো জানাজা দেয় নাই।
এটা তো হলো না। ওকে,
আমাদের এলাকায় যারা শুনতেছে সবাই বলতে পারবো যে আমার এই ঘটনাটা সত্য কি না, আমি আপনার সাথে সত্য কথা বলতেছি, একটু এই জায়গায় আমি মিথ্যা কথা বলিনি, জানা দাও দেনি ওরে ফাঁসির আসামি দেখে, আর এলাকার ভিতরে ওরা সবচেয়ে খারাপ লোক ছিল, এই জন্য ওদের জানাজা ওরে জানাজা দেয়নি।
জানাজা দেয়নি বলতে কি, জানাজা কেউ পড়তে চায়নি না বিষয়টা অন্যরকম ছিল?
জানাজা দেয়নি, পড়তে চায়নি নাকি দেয়নি সেটা আমি বলতে পারি না, আমি যাই দিই যে জানাজা দেয় ওরে মাটি দিয়ে, যখন ওরে পলিটিন দিয়ে পেঁচায় দুই সাইডে বাইন দিয়ে আনছে, একদম মনে করেন যে চাউলের বস্তা যেরকম না, দুই সাইডে মুড়ি বানলে কিরকম দেখা যায় এরকম, থেকে বান্ধা আর মাঝখান দিয়ে একটা বান্ধা দিয়ে আনছে, এই অবস্থায় ওরা কবরস্থানে নিয়ে গেছে। মানে এলাকাতে রাখছিল ঈদগার মাঠে কত
আপনার কথা আমরা নিশ্চিত জানি না আসলে কি হয়েছে আপনি বলছেন এভাবে সেটাই আর কি ওকে হ্যাঁ বলেন
তারপর মাটি দিয়ে দিয়েছে পরে এক সপ্তাহ পার হয়ে গেছে এক সপ্তাহ পরে একদিন দুপুর বেলা আমি পাশে করে ঘুমাইছি আমার আব্বা মাটি কাটাতে চাইছে তখন বাজলে দুপুর 11:30 আমার আব্বা মাটি কাটাতে চাইছে মাটি কাটতো কুয়া হিসেবে আমার বাড়িতে পুলিশ এসে বরদনগর থানা থেকে পুলিশ ঢুকলো বাড়িতে ঢুকেই আমার বাপের হ্যান্ডকাপ পরাই লেছে হ্যান্ডকাপ পরানোর পরে আমার একজনে ডাক দিয়েছে মানে আমার পারাপতি হিসেবে পিসি একটা ভাই লাগে শাহ আলমপুরের নাম মানে সে ডুবাই থাকে আমার ডাক দিয়ে দিয়েছে যাতে আমি পলায় যাই আমি আর পলায় যেতে পারিনি আমি দৌড় দিয়েছিলাম জানালা মিললে তবে আমার এলাকার লোকজনই ধরে পুলিশের কাছে দিয়ে দিই তারপরে এলো আমার জীবনে দ্বিতীয়বার পুলিশে অ্যারেস্ট হওয়া
ওকে কত সালের দিকে এটা
এটা এলো 2005
দিকে ওকে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো
জি তারপরে দুনো বাপের পুঁতে গেলাম জেলখানা
বাবার সঙ্গে আপনিও গেলেন
জেলখানা আমিও গেলাম জেলখানা তা আমার বাপে ছিল 17 দিন তারপরে আমার বাপে আল্লাহর রহমতে জামিন পায় জামিন পায় আমি আর জামিন পাই না আমি এই কুড়ে যাইতেছি যাইতেছি জামিন পানা পরে আমার মা কুড়ে জেলখানা গেল আমার দেখা করার জন্য পরে আমার মা গিয়ে বললো যে বাবা এই ঘটনা আমি কিন্তু আগেই জানতাম আমি জানতাম দেখি রাত্রেবেলা তোরে ওই ঘরে শুইতে মানা করতাম আমি কি আপনি কেমনে জানতেন আমার আম্মার আমি বললাম যে আপনি কেমনে জানতেন মা কয় যে তুমি আমার পেটে তৈছো আমি তোমার পেটে তৈনি আমি জানি না মা বিস্তারিত ঘটনা বললো পরে মা কইলো যে বাবা এ কয়দিন তো কষ্ট করে থাকো তোমার আগামী সপ্তাহ ইনশাল্লাহ জামিন হয়ে যাবে
আচ্ছা
আমরা কুটে কথা বলছি কন্ট্যাক্ট করছি আবার সাথে পার্সোনাল ভাবে কি আছে এটা এটা দেখবে পরে 1,20,000 টাকা দেওয়া লাগবে আর উকিলে দেওয়া লাগবে 50,000 টাকা এলো 1,36,000 টাকা আম্মা বললো তো আমি কেউ এত টাকা করতে পারবেন চোখের জমিটা বিক্রি করছি আমি কত টাকা 2,00,000 টাকা বিক্রি করছি এভাবে জানলাম যে জমি বিক্রি করে দিচ্ছে
এটা জেলে থাকার কয় মাস পরে ঘটনা
জেলে থাকার প্রায় মনে করেন যে 6-7 মাস তারপরে মা কইলো যে তুমি আগামী কোর্টে তোমার জামিন হয়ে দেবো তুমি চিন্তা করো না যাই হোক আগামী কোর্টে আর জামিন হয়নি কোর্টে উঠছি জামিন হয়নি জজ সাহেব ফাইল ঢিলে মেরে ফেলাই দিচ্ছে জামিন নামঞ্জুর
ফাইল ঢিলে মেরে ফেলে দিচ্ছে
হ্যাঁ
ওকে
যে সব মনে গেছে আমার নামে লেখা তো সে জায়গাতে তো আমাকে জামিন দিবে না আপনিও যদি যেভাবে চার্জশিটটা পুলিশ লেখছে সেইভাবে দেখলে আপনিও জামিন দিবেন না
ওকে
আমাকে যদি একটু আনে সময় দিতেন আমি সম্পূর্ণ করে চার্জশিটের ফটোকপি আমার কাছে ছিল মামলার ফটোকপি আমার কাছে ছিল আমি নিয়ে আসবো
আপনাকে পড়ে শোনাতে দরকার নেই আপনি শুধু ঘটনাগুলো বলেন হ্যাঁ তারপর
তারপরে জামিন হয়ে যদি ফাইল ডিলেমেটা ফেলাই দিল পরে যশকুটের গারতের গাড়িতে উঠলাম উঠার পরে মা জানালা দিয়ে মার দিকে চাইলাম মা বললো যে বাবা উগলের সাথে কথা বলছি মোহরের লগে আছিল মোহরের কাছে ভাই আমার হাতাল কিতে আছে ভাই আপনার কোর্ট আবার প্রোটেকশন কোর্ট পালাইছি 3 দিন পরে প্রোটেকশন কোর্ট সমস্যা নেই ওই করে আপনি জামিন হয়ে যাবো তো 3 দিন পরে প্রোটেকশন কোর্ট আমি মনে করছি জামিন হয়ে যাবে 3 দিন পরে আবার রবিবার দিন কোর্ট পড়বে বৃহস্পতিবার দিন জামিন হয় নাই রবিবার দিন কোর্ট পড়বে রবিবারও জামিন হয় নাই রবিবার দিন জামিন হলে সোমবার দিন সকালে বাইর হবো এই তো সকালবেলা জামিন ডাকে মানুষের কিন্তু আমার তো আর জামিন ডাকে না জামিন টেবিলে যাই আবার রুমে যাই জামিন টেবিলে যাই আবার রুমে যাই তো আমার জামিন ডাকে না সোমবার গেল মঙ্গলবার দিন আবার আম্মা আর আমার বড় বোন গেল পরে আমরা কথা বলছি জামিন হয় নাই প্রোটেকশন কোর্ট ফেলাইছিলাম জামিন হয় নাই তোমার আগামী 23 তারিখে তোমার ধার্য কোর্ট আছে 23 তারিখে ধার্য কোর্টে ইনশাল্লাহ জামিন হয়ে যাবে
ওকে
আম্মা বললো
এই সময় জেলের মধ্যে আপনার কিভাবে দিন কাটতো
অনেক কষ্টে ভাই ওই জেলের কথা বললে ভাই সারা রাত্র পার হয়ে যাবে
একটু শুনি আমরা
জেলখানার ভিতরে যেমন মনে করেন যে আপনার খাবার কষ্ট তেমন মনে করেন ঘুমানের কষ্ট সকাল 5টা বাজে আপনার 5টা ওই যে ফজরের নামাজের আজান দেয় না আজানের আগে আগে দায়িত্ব দেয় ফাইল বহা লাগে 4 জন করে
ফাইল মানে
মানে 4 জন করে বসা লাগে গন্তি দিয়ে
আচ্ছা
ধরেন আপনার এই জায়গায় 50 জন লোক আছে এই ওয়ার্ডে পুরো জেলখানার লোক আছে 8,500-9,000 লোক যদি না বনে ততক্ষণ পর্যন্ত আপনার ফাইলে বসা থাকা লাগবে যদি গন্তি মিলা যায় তখন 3টা গন্তি বাড়ি দিবে বাড়ি দেওয়ার পরে আপনার ফাইল ব্যাংকে দিয়ে আপনি যেটা করতে যাইতে পারবেন আবার ঘুমাইতে পারবেন
ও 4 জন করে একসাথে বসতে
হ্যাঁ 4 জন করে একসাথে বসা লাগে এটার ফাইল বলে
কতক্ষণ লাগে আনুমানিক এটা এই গুনে শেষ করতে
এটা তো প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা
এরকম বসে থাকতে হয় প্রতিদিন
2 ঘন্টা প্রত্যেকদিন আমি আপনারে বলি কিছু কিছু ডিস্ট্রিক্ট জেলে সিস্টেম আছে ডিস্ট্রিক্ট জেলে হলো আপনার সকাল 5টা 4:30-5টা বাজে বহা লাগে আবার দুপুর 12টা বহা লাগে আবার মাগরিবের আজানের পরে পরে মানে লকআপের পরে লকআপের 3:30 লকআপ হইলে ওইটা বন্ধ হইলে আপনার লকআপের লগে লগে ফাইলে বহা লাগে ওইটা শেষ হইতে আপনার প্রায় আসার নামাজের পর হয়ে যায়। আবার কোনোদিন একজন লোক গন্তি না থাকলে না মিললে ওই রাইতে নয়টা বাজে যায়, কোনোদিন দশটা বাজে যায়, ঠিক নেই। আর ডিস্ট্রিক্ট গেলে আপনার ফাইল মিলিয়া যায়, সমস্যা নেই। ডিস্ট্রিক্ট গেলে তো পালানোর কোনো সিস্টেম নেই, লোক অল্প ফাইল মিলা যেত, এইভাবে জেলখানা।
আচ্ছা,
তারপরে ফাইল না মিললে তো অনেক কষ্ট দিত, একবার গণব, দ্বিতীয় প্রথম গণব, গণব দ্বিতীয়বার গণব, তৃতীয়বার যদি না মিললে তাহলে মনে হয় যে হাতের সামনে যারে পড়বো তারই মাই বেকাতারে বলি মাই। এরকম বড় বড় রুল আছে ভাই, এই রুলের বাড়ির যারা খাইছে তারা মনে থাকবো। আমি সাধারণত ভাই একটা বাড়ি খেয়েছিলাম, একটা বাড়ি প্রায় মনে হয় আমার 15 দিন পর্যন্ত ব্যথা করছে। তারপর আমার বলছে যে তোর তো হালকাই বাড়ি দিচ্ছি, এনে দিচ্ছিস কে, 15 দিন পর্যন্ত আমি ব্যথা পেয়েছি ওই বাড়ি, 15 দিন পার হয়ে গেছে। খাওয়া দাওয়া মনে করেন সকালবেলা একটা করে রুটি দে, আর এতটুকু করে গুড় আঙ্গুলের গিরা মাপেল এতটুকু করে গুড় দিবে, আর একটা করে রুটি দিবে, আর দুপুর 12:30 একটার ভিতরে ভাত দিবে, এক প্লেট করে ভাত। আপনি ভাত দেবে সে সমস্যা নেই, কিন্তু দিবে শুধু ডাইল,
আর কোনো কিছু না,
আর কোনো কিছু না, শুধু ডাইল দুপুরে। আর এই খাবারটার পরে আবার 3:30-4টার দিকে আবার খাবার দিয়ে দিব, আপনার সবজি দিব আর ভাজা মাছ দিব, এক পিস করে মাছ আর হইলো সবজি।
3:30-4টার থেকে কিসের খাবার?
এটা হইলো রাত্রের খাবার,
রাতের খাবার 3:30-4টা।
হ্যাঁ, দুপুর 3:30-4টা।
আচ্ছা,
ওইটা আপনি প্লেট দিব, আপনার এরকম থালা আছে স্টিলের, স্টিলের না সিলভারের থালা আছে, ওই থালার ভিতরে আপনার খাবারটা
সবসময়
মানে আপনি এই জায়গায় ঘুমাইছেন আপনার বেডের পাশে থাকবে
থালাটা।
হ্যাঁ, অথবা মাথার সাইডে রাখলেন বা পাওয়ার সাইডে রাখলেন, যে কোনো সাইডে রাখলেন।
আচ্ছা,
ওটার ভিতরে আপনি ভাত নিয়ে একটা থিয়ে রাখলেন, ফাইল শেষ হইব রাত্রে যে সময় ফাইলটা বললেন সন্ধ্যাবেলা, যে ফাইল চারজন করে বসলেন, এই ফাইল গোনা শেষ হলে আপনার 8টা বাজে খাওয়া দাওয়া করে আপনি শুয়ে গেলেন।
8টার মধ্যে শুয়ে যেতে হবে?
হ্যাঁ, 8টার ভিতরে ডিস্ট্রিক্ট গেলে 8টার ভিতরে শুয়ে যাওয়া লাগে, 8টার ভিতরে শুয়ে যেতাম।
আচ্ছা,
আবার 4টা বাজে উঠে যাওয়া লাগতো।
আচ্ছা,
4টা বাজে উঠে ফাইল বহা লাগতো।
বিনোদনের জন্য কিচ্ছু নাই?
না, বিনোদনের জন্য যেমন পহেলা বৈশাখে আছে, 16 ডিসেম্বর আছে,
সারাদিন বিনোদনের জন্য টেলিভিশন দেখা, অন্য কোনো কিছু
করে? হ্যাঁ, দেখা যায়, বিটিভি আছে,
বিটিভি কন্টিনিউ আছে, এছাড়া অন্য কিছু
না? অন্য কিছু নাই।
রেডিও শোনার ব্যবস্থা আছে?
হ্যাঁ, রেডিও শোনার ব্যবস্থা আছে, রেডিও আপনার অনুষ্ঠান আমি সবসময় শুনতাম
ওইখানে।
হ্যাঁ, আমার আম্মা গেছে আর আমার আব্বা গেছিল, পরে আমি বলছি আমার 2000 টাকা দিয়ে দেন, বলতেছে তোমার খাবার দাবার তো সব দিয়ে গেছি, 2000 টাকা কিসের জন্য? আমাকে দরকার আছে 2000 টাকা, তো আপনি 1500 টাকা দামি একটা রেডিও কিনছি জেলখানা।
আচ্ছা,
ওই জেলখানাতে ওই আপনার অনুষ্ঠান আমি যাহা বলিব সত্য বলিব আর জীবনের গল্প দুইটাই শুনতাম।
আচ্ছা,
ওই তখন থেকে আমি জেলখানা থেকে বলছি যে আপনার এই অনুষ্ঠানে আমি, আল্লাহ যদি আমার মুক্তি করে আমি আপনার এই অনুষ্ঠানে আসবো।
বলবেন ঘটনা কি হয়েছে?
জি জি, তারপরে এই রেডিও কিনলাম, এই রেডিও নিয়ে অনেক ঘটনা জেলখানার ভিতরে, মারামারি এ শুনে ওটানে ওটানে সুবেদার রাত্রে মাইরও খেয়েছি আমি জেলখানার ভিতরে। এটা নিয়ে,
এই রেডিও শোনা নিয়ে,
রেডিও শোনা নিয়ে মানে পাশের রুমে পাশের সিটে লোকে বেডের সিটে কমপ্লেন দেয় যে ও রাত্রিবেলা রেডিও শুনে রাত্রে 1টা বাজে পর্যন্ত ঘুমাইতে আমাদের ডিস্টার্ব হয়, একদম ভলিউম কমাইয়া শুনতাম, একদম কম এই ভলিউম কমাইয়া শুনতাম। তারপরে এই কমপ্লেন দিত, এইটা 3 দিন নিয়ে গেছে এক সুবেদার, সিআইডি সুবেদার নিয়ে গেছে, দেন এটা অনেক রিকোয়েস্ট করে, আইলে হাত টিপা দেই, পা টিপা দেই, মাথা চুল বানাই দেই, 2-3 সপ্তাহ হয়ে গেছে দেয় না, কান্নাকাটি করি দেয় না। তারপরে কয়ে দিদারে একটা শর্ত আছে, আমি কি কয় তোর সাক্ষাৎ আইব কবে? আমি রবিবার দিন আইলে আমার 2 প্যাকেট দেন সরান্না দিবি।
সাক্ষাৎ কি জিনিস?
মানে ওই যে দেখা করতে লুক আসবে কবে?
আপনাদের ঘুমানোর জায়গাটা কেমন?
ঘুমানোর জায়গা এই যে এরকম আপনার ফ্লোরের মতন, ফ্লোরের মাঝে যেরকম
জায়গা পান ঘুমানোর জন্য,
তাই ঘুমান মানে আপনার অনেক প্রকার ফাইল আছে, কেসকি ফাইল আছে, ইলিশ ফাইল আছে, ইলিশ ফাইল হলো আপনি এক কাইট, আর কেসকি ফাইল হলো একজনের রানে চিপা দেয় একজন ঠেং ঢুকাইয়া,
ওটা হচ্ছে কেসকি ফাইল,
কেসকি ফাইল। আর এমনি আপনার টাকা দিয়ে থাকলে আপনি আরামে থাকতে পারবেন, টাকা দিয়ে থাকলে আপনি যেমন মনে করেন আপনি ঢাকার জেলখানা ছিল মেডিকেল সিট, মেডিকেলে আপনি প্রতি মাসে আপনি 15-20 হাজার টাকা খরচ করতে পারলে আপনি এই জায়গায় যেরকম আপনার অফিসে যেরকম এরকম যেমন হাইফাই ঢাকার যে টাকা আছে, আপনার গোসল হাইফাই আছে, খাবার দাবার আপনার হাইফাই আছে, প্রতিদিন খাসি খাইতে পারবেন, বড় রুই মাছ খাইতে পারবেন, গোসলে কোনো সমস্যা নাই। এমন লোক আছে মনে হয় 1 সপ্তাহ 15 দিন পর একবার গোসল করছে,
মানে গোসলে পানি পায় নাই,
পানি পায় নাই। আমি তো গোসল করছি মনে করেন যে প্রথম গিয়া 5-6 দিন পর একদিন গোসল করছি।
কেন পানি পান নাই?
পানি পায় নাই, পানি দেয় না, কয় জেলখানা পানি দিলে, কয় পানি দিলে কয় সুবেদাররা কয় পানি বেশি দিও না, পানি দিলে এটি তরতাজা হয়ে যাবে, এটি নাকি জেলার বলে, জেলাররা বলে এইসব কথা, আমরা তো আর দেখি নাই, আমরা শুনছি পানি। আবার যে সময় পানি দেয় ওই সময় মধ্যে আপনার পানি বাইশে পড়িয়া যায়, সবাই গোসল করিও পানি এমনি চলতেছে, পানি পড়িয়া দিতেছে, আর যে সময় না দেয় এই সময় 2-3 দিনও পানি দেয় না, আপনি যে টয়লেট করবেন টয়লেটেরও পানি পাইবেন না।
আমরা প্রিয় শ্রোতা পাঁচ মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself.
আপনারা শুনছেন রাজুর জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রাজু, তারপর কি হলো?
তারপরে জেলখানা, অনেক কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট। পরে সুবেদার বলে তোমার যদি সাক্ষাৎ আসবে কবে? আমাকে সাক্ষাৎ আসবে রবিবার দিন সাক্ষাৎ আসবে, আসলে আমার জন্য 2 প্যাকেট ব্যঞ্চনা নেবা। যা হইলো বড় ভাই, পরে বাইরে করার পরে ভাই আবার 2 প্যাকেট ব্যঞ্চন টিকিট কিনে দিয়ে গেছে। দিয়ে দেওয়ার পরে তারপরে আবার আমার এই রেডিওটা ফেরত দেয়। তখন থেকে আমি আবার যে কদিন আসছিলাম ওই কদিন আপনার এই অনুষ্ঠান শুনছি। আবার আসার পথে আমি এটা আবার 500 টাকা বিক্রি করে আসছি।
বের হলেন কিভাবে?
বের হইলাম, মনে করেন ওই যে 23 তারিখে তো কুট পড়লোই, 23 তারিখে জামিন হয় নাই। পরে আমার বলতেছে যে তোমার তো জামিন হয় নাই 23 তারিখও, তা দেখি আবার আগামী কোর্টে কি করা যায়। তাহলে আমার প্রেম মনে করেন যে 7 মাস 8 মাস কইরা গেল, জামিন হয় না। দুইটা প্রোটেকশন কোর্ট ফলাইছে, কোনো জামিন হয় না। কেন দাও উকিলেরও টাকা দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে, কিন্তু জামিন হয় না। পরে যে সময় 8 মাস 2-3 দিন পার হয়ে যায় কোর্ট ফলাইলো, হঠাৎ করে আমি শুনি যে আমার জামিন ডাকতেছে টেবিলে, জামিন মাইকে ডাকে, জামিন ডাকতেছে। আমি বিশ্বাস করি না, কি আর আমার জামিন হইব? আর জেলখানা যারা পুরান পুরান লোক আছে সবাই বলতেছে যে এই রায় তোমার ফাঁসি হবে।
সবাই বলতেছে?
হ্যাঁ, মানে জেলখানা যারা পুরান লোক আছে ওরা সবাই বলতেছে আমার ফাঁসি রায় হবে। আমি তো এমনি চিন্তা, আমি 62 কে দিচ্ছিলাম ওজন, মনে মাত্র 47 কে দিয়েছে। তাই নানা মেশে নানগত পরে তো ঘুমের মেঝে থেকে শুনতেছি সকালবেলা যে আমার জামিন ডাকতেছে। আমার বিশ্বাস হয় না, কে জামিন ডাকবে? সবাই এই কথা কয়, নানান মানুষের নানান কথা কয়, আমার কে জামিন হইব? আর হইলো মারা গেছে ও, যেসব কথা লিখে গেছে ওর কথার পরে ওই যে ওর যে বান্ধবী অনেকগুলা কথা, ওইটা বান্ধবীর হাতের লেখা, তো ওইটা বিশ্বাস করে আর মামলাটা বেশি গভীর হয়ে যায়। তারপরে জামিন ডাক্তারছে যাই না, পরে উঠলাম, ওইটা দাঁত মাজলাম, দাঁত মাজিয়া গোসল করলাম, গোসল করিয়া একটা রুটি লইছি, রুটি লওয়ার পরে চোখে তা পানি আয়া পড়ছে, অর্ধেকটা খাইছি রুটি, গুড় শেষ হয়ে গেছে, রুটি অর্ধেকটা খাইছি আর বাদ বাকিটা জানালা দা বাইরে ফালাই দিয়েছি। পরে লুকাইলো যে জামিন রাইটার আছে না, এই জামিন রাইটার রুমে ঢুকলো, ক রাজু কে রাজু, আমাকে আমি ক মাইকে যে ডাক্তার সে শুনতে পান এই কথা কইয়া, ভাই আমার একটা লাত্তি দিছে ভাই, কি বলবো আপনারে বলার বাহিরে। সকাল 6টা থেকে ডাকতেছে, এখন বাজে 10:30, কান্দা কি শোনা যায় না? শোনো না, কি করতেছো? খাইতেছো? এ কথা কয়ে ভাই আমার একটা লাত্তি দিছে, কি কম ভাই, মনে করেন আমি প্রায় 5-7 হাত দূরে গিয়ে লাফ দিয়ে পড়ি, আমি আমার পাওয়ার কনি চলেছি, হাতের কনি চলে লেছি, আর শরীরে তো ব্যথা পাইছি। যাই হোক, এ কথা কর পর আমি 7টা লইতে নি, প্যান্ডলইতে নি, আমার পরনে একটা লুঙ্গি ছিল আর একটা স্যান্ডো গেঞ্জি ছিল, এও বসে আমার লাত্তি তো দিছে দিছে, গেডিটা ধরে আমার বাইর করে লই আইছি।
আচ্ছা,
রুমে দেখে জাবিন টেবিলে নিয়ে আসে, জাবিন টেবিলে নিয়ে আনার পরে আরেকটা লোকে আমার রুলদাপ ভাই, কি কম আপনারে, রুলদাপ প্রায় আমার 10টা বাড়ি দিচ্ছে যেদিন আমি বাইর হবো। যে আমি যে আমি 8 মাস জেল খাটছি তাও আমার মনে এত ডুক ডুক লাগে না, যেদিন বাইর হওয়ার সময় আমাকে যে মাইটা দিচ্ছে জাবিন রাইটাররা মার দিচ্ছে, কান্না করতেছি। পরে একটা সিআইডি জমাদার আছে, পরে সিআইডি জমাদারে কিছে, তারপরে আমার বাড়ি দিব একটা মুরব্বি সিআইডি জমাদার আছে, ওই জমাদারে কিছে করে 8:00 সকাল 6টাতে ডাকতেছি, 11:00 বেজে গেছে, ওর কোনো খবর নাই। পরে গিয়ে রুমে দেখে আনার লাগবে, পরে গিয়ে রুমে গিয়ে দিয়ে গোসল টোসল করে বয়ে আসছি, পায় না। পরে কি রে সত্যি, আমি কই সবাই এমন কথা কয়? আমি তো বিশ্বাস করি না যে আমার জামিন এসে, ক তুমি তো বিয়া কল, তোমার যেহেতু জামিন ডাকতেছে তুমি জামিন টেবিলে এসে জিজ্ঞাসা করবো না যে আমার জামিন হয়েছে কিনা, আর তোমার নামের লোকের নাম মিলে তো তোমার বাপের নাম তো হয় না, তোমার মার নাম তো মিলবে না, একটা তো বেশ কম থাকবে, থানা বেশ কম থাকবে বা পোস্ট অফিস বেশ কম থাকবে, যে কোনো বাপের নামও মিলবো, মার নামও মিলবো, তোমার নামও মিলবো, বা থানা মিলবে না, পোস্ট অফিস মিলবে না, এটা তো ভিন্ন থাকবে।
যাই হোক, হ্যাঁ, তারপর আপনি গেলেন?
হ্যাঁ, পরে জামিন টেবিল থেকে পরে লাইনে সিরিয়াল দিলাম, প্রথম আমরা 5 জনে প্রথম বাইর হই। পরে বাইর হইলাম, বাইরে বাড়িতে কিভাবে যাই, একটা জামিন করলো মা বাপে এত টাকা পয়সা খরচ করিয়া, একটা খারাপ না? নিজের কাছে খারাপ লাগলো না, তখন পকেটে ছিল 500 টাকা, ওই যে রেডিও বিক্রি করলাম 500 টাকা লয়ে ঢাকা আয়া করলাম।
আপনারা কি মানে ফ্যামিলি থেকে কেউ নিতে আসে নাই?
ফ্যামিলি মতো নিতে আইসে ওরা হইলো দুপুর 1টার পরে, আর আমি বাইরে গেছি 11:30-12টার দিকে। তখন আমি ফোন দিই নি কেউ, না দিয়ে আমার কাছে ওই যে রেডিও বেসলাম 500 টাকা, 500 টাকা নিয়ে আমি ঢাকা চলে আসলাম। এই দ্বিতীয়বার ঢাকা আসা, ঢাকা এসে পুরো জায়গায় চাকরি খুঁজলাম, কোনোখানে চাকরি পাই না। পরে আমার লোক একটা ছেলের লোকে দেখা হইলো হায়দ্রাবাদ, ওই ছেলের নাম হইলো লিটন। দুইজনে ওই জায়গাতে বন্ধুত্ব সম্পর্ক করলাম, হায়দ্রাবাদ থেকে আসলাম হইলো এই তেজগাঁও। তেজগাঁও এসে ওর কাছে একটা মোবাইল ছিল, N70 মোবাইল।
ওকে,
এটা হইলো আপনার 2010-এর ঘটনা।
জি,
এই যে 2010-এর N70 মোবাইল ছিল, বেচলো 2500 টাকা। বেচার তেজগাঁও ওই যে রেল স্টেশন বস্তি আছে না, বস্তিতে রুম ভাড়া নিলাম 600 টাকা ভাড়া।
ওকে,
হোটেলে কাজ আর পাইলাম না, কাজ করতেছি ওই যে আপনার সাইডে কাজ করি, ওই যে রাজমিস্ত্রির জুকালি কাজ করি আমি আর লিটন।
জি,
প্রতিদিন 250 টাকা হাজিরা কাজ করি। এর ভিতরে কাজের ভিতরে একটা মহিলার ধর্মের বন্ডা কি।
আপনি বাড়িতে গেলেন না কেন?
বাড়িতে যাই নাই, যে ওই যে টাকা জমি বিক্রি করে আমার বাইর করছে, জমি বিক্রি করে তো বাইর করছে, তখন তো আমাকে কামাই রুজি করার মতো কেউ ছিল না। সবাই লেখাপড়া করে, বোনেরা লেখাপড়া করে, বাইরে লেখাপড়া করে, জমি বিক্রি করে আমার জাবির করছে, এই জন্য বাড়িতে যাই নাই। তাই ঢাকায় এই তেজগাঁও রুম লইলাম 600 টাকা ভাড়া, এই ওর সাহানা করে আনাম, পরে আমি ধর্মের বই ডাকলাম। আমার কাজ করছি দুদিন টাকা পাইনি বুঝছেন, আর মোবাইল যে 2600 টাকা বেচছে ওর খরচ কিনে লাগছে, 3-4 দিন খাইছি চাইছি দুইজনে বোঝেন নাই, টাকা শেষ। তো কাজ করে আইছি সন্ধ্যাবেলা, হাজিরা পাই নাই। তো ওই যে যে নাম করলাম শাহানা, ওর করলাম যে বোন আমার আপনি 100টা টাকা হাওলাত দিবেন। পরে যান চোখে ইশারা দিতে মানে হ্যাঁ, স্বামী ঘরে বসা ছিল মানে স্বামীর সামনে দিবে না। পরে আমার ঘরে রুমে এসে আমাকে 100টাকা দিছে, 100টাকা দিছে দেখে পরে আমি এই বোন ডাকলাম ধর্মের বোন, যে আজকে থেকে আপনি আমার বোন।
আচ্ছা,
যে আমার ঢাকা শহরের কেউই নাই, আজকে থেকে আপনি আমার ধর্মের বোন লাগেন। আর ওই মহিলা বললো যে আজকে থেকে আপনি আমার ভাই, আমার দুইটা পোলা আছে, দুইটা পোলা আপনার বাগিনা, আর ছোট আছে একটা, আর হইলো আর একটা মাইয়া কই দিয়া, মনে করবেন আপনার নিজের বোনের পোলার মতন। যাক ভালো, এবার স্টেশন থাকতেছি, ডালাই কাজ মাস করি, করতে 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 মনে করেন লাস্ট কাম করলাম আপনি এই যে রত্না থানার ভিতরে ডালাই কাজ, রত্না থানার ভিতরে কাজ শেষ হয়ে গেল, তখন তো আর কাজ নাই, বৃষ্টি কি করি। পরে কারণ বাজার আসছে আপনার এই যে ক্যাফে আলী টু আকাশ বোর্ডিং এর সামনে, এই রেস্টুরেন্টে চাকরি নেই, মেসের হোয়াইট এর চাকরি নেই। 100 টাকা বেতন আর ডেলি আপনি 300-400 টাকা ডিউটি করতে পারি।
ওকে,
ওই জায়গায় চাকরি নেই, চাকরি নেওয়ার পরে ওই যে যার রুমে থাকতেছি হ্যাঁ সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল, হ্যাঁ নাম হইলো আনিস, হ্যাঁ সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ রুম আছে মনে করেন যে আপনার 5টা বা হ্যাঁ ভাড়াটা উড়াই দিই, আর আমাদের 600 টাকা ভাড়া, হ্যাঁ আমাদের 500 টাকা নেই, বা কোনো মাসে দিয়ে 400 টাকাও নেই, মানে নে কম বেশি নেই থাকতেছি, রেস্টুরেন্টে চাকরি করতেছি থাকতেছি খুব ভালো। তারপরে হ্যাঁ রুম ভাড়া করলো 800 টাকা, পরে ভাড়া করলো আপনি 900 টাকা, তারপরে করলো 1000 টাকা, হেরে নি। পরে ওর লোকে থাকতে থাকতে পরে আমি হঠাৎ করে আমার পাওয়া আছে না বাতে অসুস্থ হয়ে গেছি, বাতে আমার পাওয়া অবস্থা হয়ে গেছে, ছুটি কাটাইছি প্রায় 15 দিনের মতন। তখন কি আর রেস্টুরেন্টে চাকরি থাকে, এ তো ওয়ান টাইম চাকরি, যে তো আর থাকে না।
জি,
তো চাকরি আমার চলে গেল, তো 10-15 দিন আবার বেকার, একটু মাস শেষ হয়ে গেল। তারপরে যে এই আমার জীবনে তৃতীয় ঘটনা আসতেছি, এই আনিসের লোকে চললাম, সে আমার রাজনীতি জগতে ঢুকাইলো। হ্যাঁ সাথে
রাজনীতির জগৎ বলতে
হ্যাঁ আমার বলতেছি কি কত ডিজি করিস না, আমি কই না তাইলে চল একটা কাজ করি, আজকে কারণ বাজার যাবি, কারণ বাজার একটা কাজ আছে। কারণ বাজারে আসছি মানে আইসে দেখি কি ভাই এই যে আপনার এই যে লাল বিল্ডিং এর সামনে, আপনাকে অফিসের সামনে লাল বিল্ডিং এর সামনে ফুড, এই ফুড দ হল করা বুঝছেন। আমি কিন্তু জীবনে এইসব আমি যেত খারাপ লাইন খারাপ জগৎ থেকে চলে আসতে চাই, এত দিয়ে আমার খারাপ জগতে টাইম নেই, তা আমি আসলাম আইসে দিয়ে যে এনে ফুড দ হল করা, এরা দখল করছে মানে এরা তখন
ফুড দখল বলতে
এই যে ফুডের জায়গা দখল করে না যারা, যে দল ক্ষমতা এই দল, হ্যাঁ আবার কমিটি পাইছে ওরাই আবার এই জায়গা দখল করছে।
ওকে,
তো এই জায়গা দখল করলো, গড় হইলো কটা আপনার 12টা, আর আমি ওইটা প্রত্যেকদিন কালেকশন দেখবো, আমি প্রতিদিন 400 টাকা হাজিরা নিব। এভাবে দীর্ঘদিন নিতেছি চলতেছি, চলার ভিতরে আমি 2014-25 তারিখ 5 মাস 2014 ওই তারিখে আমি রাত্রে বাসা থেকে বাইর হই, রাত্রে প্রায় আনুমানিক 9টা থেকে 9:30, 9:30 বাজে বাইর হই, এর ভিতরে মনে মনে এই যে ফুডের যে টাকা কালেকশন করি, সবাই জানে যে আনিস আছে না, আনিস আমার আপন বড় ভাই, সবাই জানে। জানার পরে ওই যে জাগো জাগো ফুড দখল করছে ওরা, কিছু লোকের মাধ্যমে আমার এই জায়গা থেকে গুম করে নিয়ে যায়।
আচ্ছা,
আমার গুম করে নিয়ে যায়। আমার মোবাইলের নাম্বার আছে, আপনি এখানে ফোন দেন, একটা পুলিশ কনস্টেবল উনি পাই আমার কিভাবে উদ্ধার করছে এটা আপনি বিস্তারিত ঘটনাটা
আপনি বললে চলবে।
আপনার মাধ্যমে প্রায় 16 কোটি লোকে জানতে পারবে যে আমাকে ওই উনি কি অবস্থা উদ্ধার করছে,
কি করেছে। আমি আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ বলেন।
তারপরে উনি বলছিল যে আপনারে একটু ফোন দিতেন, আমার তিনজন লোকে দিয়ে গেলে তোমার নাম কি, আমার নাম রাজু। এ কথা করার লগে লগে আমার দুই সাইডে পিস্তল ঠেকাই দিল, ঠেকাই দিয়ে গাড়িতে উঠাইলো, পরে আমার এন থেকে নিয়ে গেল, নিয়ে যে সিএনজিতে উঠাইছি। সিএনজিতে আমি প্রথম কিন্তু আমার জ্ঞান আছে, তখন আমার মুখের বরাবর একটা রুমাল ধরছে, পরে ওরা আমার আর জ্ঞান নাই।
আচ্ছা,
তখন আমি অজ্ঞান, ওরা আমার কই নিয়ে গেছে তাও আমি সঠিক বলতে পারি না। আমার একটা মোবাইল ছিল, ওদের কাছে ছিল, পরে ওরা আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা, আনিস তোর কি লাগে? আমি কই, আনিস তো আমার কিছু লাগে না, আমার বাড়ি হলো কুমিল্লা, আনিসের বাড়ি হলো মমেশিং, এমনি ভাই লাগে, এমনি ভাই বানাইছি। তখন আনিস তো তোর আপন বড় ভাই। আমি কই, না আনিস আমার আপন বড় ভাই, সের বাড়ি হলো মমেশিং, আমার বাড়ি হলো কুমিল্লা। এটা কি সম্ভব নাকি যে হ্যাঁ আমার আপন বড় ভাই হোক? যে আপনারা ঠিক আছে, আপনারা বলতেছেন বা খালাতো ভাই হইতে পারে, মামাতো ভাই হইতে পারে, ওই আত্মীয় হিসেবে হইতে পারে, তো সে তো আমার আপন বড় ভাই না। পরে তোর বাড়ির নাম্বার কো, এটা কিন্তু এই আমার জীবনে ফার্স্ট, আমি আপনার মাধ্যমে সবাই শুনতে পারবো। আমি তো এটা বলিনি, এতদিন পর্যন্ত গোপন রাখতে আছি, 2014 থেকে 2017 চলে, এতদিন পর্যন্ত গোপন রাখছি আমি এই কথাটি। পরে পানি তোর কি লাগে? আমি কেউ কিছু লাগে না। পরে তোর বাড়ির নাম্বার আছে? হ্যাঁ আমার বাড়ির নাম্বার আছে। বাড়িতে আমার মার নাম্বার দিলাম, ফোন দিল। পরে এই দিনে আমার মারা জানতে পারে যে আমি ঢাকা তেজগাঁও আছি।
আচ্ছা,
এর আগে কিন্তু আমার মা কেউ জানে না, ওই যে জেলখানাতে বাইরে আয়ে পড়লাম ঢাকা।
জি,
ওরা আমার বাড়িতে ফোন দিল, আমার থেকে ফোন দিয়ে ওরা বিস্তারিত ঘটনা আমারতে জানে যে আমরা কই ভাই কো বোন। পরে ওরা পরিচয় দিচ্ছে যে আপনি আম্মা জিজ্ঞেস, আপনারা কি এত কিছু তথ্য জিগান? পরে আপনাকে কি রাজু নামে কেউ চিনে নাকি? পরে কয়, হ্যাঁ রাজু তো আমার ছেলেকে আপনারা না বললাম, আমার চার ছেলে চার মেয়ে, আনিস নামে কেউ আপনি চিনে নাকি? পরে আম্মা কর যে না, আনিস নামে তো আমার কেউ নেই। পরে আমার জিগেছে যে আমি তখন আমি সামনে ছিলাম, আমার চোখ বান্ধা ছিল, আমার সামনে লাউড স্পিকার দিয়ে কথা বলছি, আমার মোবাইল দিয়ে কথা বলছি। পরে আমার তোরে ছাড়িয়ে দিতে পারি, তোরে যে দৌড়ে আনছি তোরে মাইরালামো, আর নাইলে তোরা ছাড়িয়ে দিতে হলে টাকা লাগবে। আমি কই, টাকা লাগবে আমার মাইরা লাগবেন আপনারা কিসের জন্য? আমি কি করছি? আমি তো এমন কোনো কারো কোনো ক্ষতিও করে নাই, কোনো কিছু করি নাই, আপনারা আমার কেন মাইরা লাগবেন? কত না তোরে মাইরালামো, আর তুই যদি বাঁচতে চাস তা আমাকে টাকা দেওয়া লাগবে 5 লাখ। আমাকে 5 লাখ টাকা আমি কই পাম? কত দৌড়ে আনছি, এই যে রাখতেছি আমরা 10টা মানুষ, খরচ আছে, যদি আমরা রাস্তায় এই মেশিন লগা ছিল আমরা অ্যারেস্ট হইতাম তাহলে আমাকে টাকা লাগতো। তোরা তো অন্ত ভুল হয়ে গেছে, আমাদের তোর তো কোনো ভুল নাই, সবাই কইছে যে তুই আনিসের আপন ভাই, আর তখন জানলাম যে তুই আনিসের আপন ভাই না। তো যদি আনিসের আপন ভাই না জানতাম তাহলে তো তোরা আনতাম না, মানে তোরা আনছি, তুই গিয়ে তোর সব পাকে ছুঁড়ে দিবি, তাই তোর মাইরে আইলাম। পরে আমার এই যে এতদিন যে আমরা কাম কাজ করলাম, আমার টাকা ছিল রুমে, আমার কাছে কুমিল্লা একটা ছেলে ছিল রিপন করিয়া নাম, সে অনেক কুমিল্লা থাকে, আর রূপালীর মা এই যে ভিক্ষা করে, ঠিক আছে, আমার পাশের রুমে একজন আমি বোন ডাকতাম, মানে প্রতি শুক্রবার দিন সপ্তাহ মসজিদে ভিক্ষা করে, হ্যার বাড়ি মমিসিং। তো যাই হোক, হ্যাঁ করে আমি তৈরি লোক তো আমার যোগাযোগ নেই। পরে আমি বললাম, ভাই আমার ছাইড়া দিবেন আপনারা, আপনার কি দেওয়া লাগবে? পরে তোর ছাইড়া দিলে তো তুই কি আর কয়া দিবি যে আমার এই কয়ানি করছে? আমি কিছু যে না ভাই, আমি জীবনে কোনো দিন বলবো না, আপনারা আমার এইবার মতন মুক্তি দেন, আমি তো আনিসের ভাই না, তা আমার ছাইড়া দেন। সারিয়ে দিতেই পরে লাস্টে 5 লাখ 5 লাখ পরে ইয়ে করতে করতে 1,80,000 টাকা দিলে আমার সারিয়ে দিবে। তারপর আমি বললাম যে ওখান যদি আমার এই অবস্থা থেকে আমার 1,80,000 টাকা কে দিবি? দেওয়ার মতন তো কেউই নাই, নিয়ে তো আসবে না, আপনারা আমার ছাড়েন, আর আমি যদি আপনাদেরকে টাকা না দিই তাহলে আপনারা আমার মারিয়া লাইন। কত এই টাকা কেমনে দিবি, কি করবি? তুই তো টাকা দিবি না, তুই বাইরে এলে পলিবালি হিসাব করবি, আমাকে যদি পলিবালি হিসাব করি আমি তো তেজগাঁও থাকবো, তখন আপনারা আমার মাইরিয়া লাইন। তাই এই কথার ভিতরে ঠিক আছে, তোরে এক ওরা তিনজনের ভিতরে একটা লোক খুব ভালো ছিল, এনদা আমার নামে থানাতে জিডি করছে, তেজগাঁও থানা জিডি করছে রেপ টুয়ে, তারপরে যে আপনার এই যে এই রবনা থানা জিডি করছে, ওই যে ধর্মের বন্ধ আসছে, ওরা সবাই দৌড়া দৌড়ি করতেছে, কিনে যে লোক একদিন রাত্রে বাসা ছাড়া থাকে না, ওই লোক আজকে 2 দিন হয়ে যেতেছে, কোনো খবর টবর নাই, লোকটা কই আছে? এর ভিতরে মনে করেন যে আমি আর একটা কথা ভুলিয়া গেছি, আমারে কইছিল একবার লাস্ট কথা কই এলো তোর ফ্যামিলির লোকে, তো আমি তো লাস্ট কথা কালো কমু আমার এক বাইক নিয়ে ফোন দিলাম যে মামা তুই আমার বাসা, এই কথা এটুকুই করার লগে লগে এরা ফোনটা কাইটে নিয়ে ফোনটা বন্ধ করে লাগছে, এরা বললো তখন রবনা থানাতে ছিল। পরে আমার ওরা ছেড়ে দিব 5 লাখ টাকা লাগবে। পরে আমি কিছু দিয়ে দেন, আপনার তো বাইক নিয়ে ফোন দিচ্ছেন কত টাকা দেন, আপনি আমার ইয়া করেন, আপনারা আমি টাকা দেবো, কয় টাকা দিবি, আমি কি আপনার 1 লাখ টাকা দেবো, আমার ছেড়ে দেন, আমার মায়ের না আমার জীবনটা ভিক্ষা দেন, যাক জীবনটা ভিক্ষা দিব। পরে মোলাইতে 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 কত বলে 7 তারিখ পরে আমার সফেদ করাইছে, তুই কেউ কাছে জীবনে কোনোদিন বলবি না, আর তোরা আমরা ছেড়ে দিই, তুই কারণ বাজার এমুক দিন এমুক টাইমে এই টাকাটা নিয়ে বি তোর সাথে কেউ যাইব না। তারপরে মনে হয় আমার হাত পাও বাইন দেয়া, আমার ওই যে আপনার কাইসপুর ব্রিজের ওই পাশে আমার ফেনার কুস্তুরিতে হাত পাও বাইন দেয়া, অর্ধেক পানি অর্ধেক শুকনো পালাইছে, মানে এভাবে পিসা বান দিয়ে এভাবে। এই যে পুলিশ এর জন্য বলছিলাম আপনি পুলিশে ফোন দেন,
ওখান
থেকে উদ্ধার করে। পরে আমি এখান থেকে গিয়া ওই যে বাইক নেওয়া আমার বোন আর ওই লক্ষ্মীলা যে বাড়ি রিপন ওই আমাকে নিয়ে আসে, নিয়ে আইন না। পরে ওরা আমার জিগাইছে সবকিছু যে কে করছে, থানার পুলিশ জিগাইছে, ইয়া থানার ওসি মাজারুল ভাই উনি জিজ্ঞাসা করছে, সেকেন্ড অফিসার ছিল সুজিত চার খুব ভালো মানুষ উনি জিজ্ঞাসা করছে। আমি তারপরে র‍্যাপ 2 এর যে র‍্যাপ এর যে কর্নেল উনি স্বয়ং উনি আমার জিজ্ঞাসা করছে, আমার ডাকায় নিছে, ওনারাও আমার জন্য অনেক চেষ্টা করছে যে উনি কই আছে, আমার নাম্বারটি কন্ট্যাক্ট করছে যে লোকটা কই আছে। তারপর আমার র‍্যাপ 2 এ ফোন দিয়ে নিছে, গেছি আমি আমার বন্ডে নিয়ে যার ধর্মের বন্ডে আছে আর নিয়ে র‍্যাপ 2 এ গেছি। পরে আমার জিজ্ঞাসা তাও আমি সত্য কথা বলিনি। পরে আমি অর্ডারে 1,80,000 টাকা দিই
নিজের পকেট থেকে,
নিজের পকেট থেকে আমার জীবন ভিক্ষা দেওয়ার প্রয়োজনে এদেরকে আমি 1,80,000 টাকা দিই।
এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিটের বিরতি। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আর মাত্র কয়েকদিন হাতে আছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি। এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিব একটি সলিড ইউনিক একটা বই, সবগুলো গল্পকে সাজিয়ে সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে আমাদেরকে ফোন দিতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, এটা হচ্ছে rokumari.com এর নাম্বার। rokumari.com এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আজকে কি দিয়ে যাহা বলিব সত্য বলিব বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে। ওকে, ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আর একবার স্বাগত, 4 মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রাজুর জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রাজু, আমরা যেখানটায় ছিলাম তারপর,
তারপরে 1,80,000 টাকা দিই ওই যে মহিলার কথা বললাম না আপনারা, যে মহিলা ভিক্ষা করে এই মহিলা তিনি 7,500। আর ওই যে যারে ধর্মের বই ডাকছি সেটা নিয়েছিলাম 15,000। তারপরে আরেকজন নিয়েছিলাম 20,000। তারপরে যে অনেক বন্ধু আছে বন্ধু নিয়েছিলাম 40,000। এইভাবে মিলে এরা 1,80,000 টাকা আমি দিই, আমার আর জীবনে কোনোদিন ক্ষতি করবে না। ওরাও প্রতিকে শপথ করে আমিও শপথ করি, এদের ক্ষতি আমি করবো না, ওরা আমার ক্ষতি করবে না। যা হোক ঘটনা এই পর্যন্তই, দামা চাপা শেষ। যাই হোক, তারপর আমার পুলিশ র‍্যাপ ট্যাপ সবাই জিজ্ঞাসা করছে যে রহস্য কি, বিস্তারিত ঘটনা বলো তুমি, বাংলাদেশ যে কোনো প্রান্তে থাক। পরে আমি বলি নাই, আমার নিজের সেভের কারণে আমি বলি নাই, কারণ আমি বাড়িতে যাবো না, আমি কারণ বাজার থাকবো, আমি তো কাজ করে খাইতে হইবে, আমি এই জন্য কাউর কাছে কিছু বলি না। তাই এইভাবে জীবনটা সুন্দরই কাটতেছে, চলতেছি ফিরতেছি। তারপরে এই যে ফুডের থেকে যার যার ঘর ভাগ করে নিয়েছে, ওখানে ভাই আর আমার খরচের টাকা দেয় না। প্রতিদিন আগে 400 টাকা বললাম না আপনারে, যে 400 টাকা করে কালেকশন করে দিলে আগে আমার 400 টাকা খরচ দিত, তখন যার যার ঘর নিয়েছে, কিন্তু আমার তো আর দেয় নাই। তো আমি চলবো কেমনে, আমি এই যে ধনিয়া পাতা কিনা বিক্রি আরম্ভ করলাম একজনের সাথে পার্টনারে,
ধনিয়া পাতা।
হ্যাঁ ধনিয়া পাতা। যাই হোক, এইভাবে সুন্দরই চলতেছি ফিরতেছি। এর ভিতরে দ্বিতীয় ঘটনা, একদিন যে আনিসের ভাই আলমগীর স্টেশন বইয়া সিগারেট খায়, আমি সিগারেট খেয়েছি ওই গাঁজা বানাইতেছি ওই আর হইলো আলামিন করে একটা নাম ছিল। পরে ভাই কালকে আপনাকে বস্তিতে একটা ফিটিং হইলো, মানে কি 5,000 টাকা খাইলো, আমার একটা ফিটিং ফাটিং দেন না খাই। তা আমি কই একটা ফিটিং আছে দিতে পারি, কিন্তু আমার নাম কইতে পারবি না, আর আমার নাম যদি কস তোর ভাই কিন্তু আমার তেজগাঁও সারা করবো। পরে ও কয় হ্যাঁ ঠিক আছে এই নাম কোনদিন এরকম না একটা ফিটিং দেন। আমি বলতেছি আজকে আমার বাসা একটা ছেলে সালাম করে নাম একটা মেয়ে নিয়ে আইব এইটা ফিটিং করবি, ওর কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে ওই সেটটা খেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। পরে ওই মেয়েরে ওই আল্লামিন নাকি আগে চিনতো, আলামিন নাকি ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল সেটা আর আমি জানি না, আর ওই দিনই আমি জানতে পারি। পরে কইল যে ওই মেয়ে আর ছেলে যদি তোমার রুমে ঢুকে তখন তুমি আমারে ফোন দিও। আচ্ছা ঠিক আছে আমি ফোন দেবো। তো মেয়ে আর ছেলে রুমে ঢুকছে, ঢুকার লগে লগে ওরা আবার ওই যে স্টেশন প্ল্যাটফর্মের ছাদ আছে না ছাদের উপরে থেকে নামিয়া ওরা বলে আবার ইয়ার দিকে গেছে বাসার দিকে গেছে। তখন আমি আবার ফোন দিছি ফোন দেওয়ার পরে আমি যে গেলাম তুমি কই, কয় আমরা তো বাসায় করছি, আমি ওরা তো আইসি, কয় আপনি কই, আমি স্টেশন, আপনি কিন্তু বাসা থেকে নাম কাছে ঠিক আছে আমি বাসা থাকবো না, কয় আমরা গিয়ে ফিটিং ধরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি স্টেশন আইসি বৃহস্পতিবার দিন, আমি স্টেশন আসি চুল কাটাইতে সেই বইতে, তো ওরা যেন বাসায় গিয়ে গেছে, তো আমি আর ভাই ছেলে নে বসছি বই আমি চুলও কাটাই নেই সে বই নেই, চিন্তা করলাম যে ঘরের ভিতরে ওরা গিয়ে কি করে না করে। এই ঘটনাটা আমি আবার আইনাল করে একটা ছেলে আছে আইনাল কাছে বিস্তারিত ঘটনা করে দিলাম যে আইনাল ভাই আমার বাসা তো এমন এমন, আমি তো দুঃস্বামীর মাধ্যমে কয়ে লাইলাম আলমগীরি আর আলমিন তো ফিটিং করতে গেছে আর একটা ছেড়া লইয়া ওখানে আমার রুম একটু যাওয়া লাগে। পরে আইনাল ভাই কইল কি তুমি এনেই থাকো তুমি যাইও না, এটা আমি গিয়ে করে পিডিয়ে বাইক দিয়ে দিতেছি। তো আইনাল ভাইয়ের পিছিয়ে পিছিয়ে আমি গেলাম, আইনাল ভাই আবার আমার দমক দিয়েছে কচ্ছি যাইস না এদিকে আর যাইস না। তারপর আমি গেলাম, যাওয়ার পরে রুমে ঢুকলাম, ঢুকার পরে সালাম আমার পায়ে ধরে রয়েছে মায়ও ধরে রয়েছে, মানে মায়ের হেরা তুকার মাইর দিয়ে দিচ্ছে। মানে আলমগীর কে আছে কি কো ভাই আমাকে কি মায়ের না মায়ের পছন্দ হয়েছে, আলমগীর আনিসের ভাই কেছে মায়ের পছন্দ হয়েছে, আমাকে ও রুমি আয় ঠিক পছন্দ হয়েছে, ক না ভাই আমার পছন্দ হয়েছে। আলমের কহ এটা বাদ দে, কর মোবাইল লইছি ওইসে যা, কর তুই 5,000 টাকা ফিটিং করছি তুই 5,000 টাকা লয়ে গেছি সালাম রে কইতাছে। এর ভিতরে সালাম রে পাঠাই দিছে মায়ের এনে সালাম রে পাঠাই দিছে, সালাম আর জানে সালাম মোবাইল লেগে বাইরে দাঁড়াই দিছে। আর রুমের ভিতরে এলাম আমি আলমগীর আলামিন আর আরেকটা ছেলে ওর নামটা আমার সঠিক মনে নেই, আলামিনেরই আলমগীরেরই বন্ধু বান্ধব। পরে ওই মেয়েরে মনে করেন যে জোর করিয়া খারাপ কাজ করে। পরে মায়া নাকি আপনার যে বিজয় সরণে ব্রিজ আছে না এই ব্রিজে নিচে যায় নাকি মায়া বুমি টুমি করিয়া মাথা ঘুরে পড়িয়া গেছে গাড়ি এসে ট্রেন। পরে ট্রাক স্ট্যান্ডে কে জানি একজন লোক পাইছে, ওরে পাইয়া ওরে পুলিশের কাছে ফোন দিয়া পুলিশের হাতে দিই, পুলিশের কাছে অবিস্তারিত ঘটনা কয়। কর পরে এই পুলিশ মনে করে যে
এটা পুলিশের কাছে বিস্তারিত স্বীকারোক্তি,
হ্যাঁ পুলিশের কাছে বিস্তারিত স্বীকারোক্তি দেয়। আর তখন ওই যে আমি যে 2014 যে অপহরণ হয়েছিলাম তখন তো আমার থানা যে আমার নাম্বার আছে, তেলগা থানা ওসির কাছে নাম্বার আছে, যে কটাই এসে আছে প্রায় 500 জন এসের কাছে আমার নাম্বারটা আছে। তো আমার ফোন দিল ওসি, ফোন দেওয়ার পরে আমি ফোনটা কাটতে আমি নিজে ফোন ব্যাক করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রাজু না আমি জি, শোনা তুমি কই আছো, আমি কই আমি তো একটু নারায়ণগঞ্জ আছি, আসছিলাম কই আপনার এই যে ঢাকা ক্যান্টারমেন্ট। পরে করে শোনা এই তোমাদের সাথে একটা মেয়ের খারাপ কোনো রিয়াকশন হয়েছিল, আমি তো হ্যাঁ, ওই মেয়ে তো গুরুতর অবস্থা মেয়ের তো ঢাকা মেডিকেলে পাঠাই, তুমি একটা কাজ করো এই মামলার আসামি তুমি হইবে না, তুমি আলমগীর রে আলামিন রে আর ওই ছেলেরে তুমি ধরাইছো,
এটা পুলিশ বলে,
পুলিশ বলে আমার। আমি কইছি যে স্যার আমি ধরাই দিতে আমার একটা শর্ত আছে, কিন্তু ওই জায়গায় আমার নাম থাকবে না, মানে আপনারা আমার নামটা প্রকাশ করবেন না। তারপরে পুলিশ বললো যে তুমি একটা কাজ করো তোমার নাম থাকবে না তুমি এদেরকে ধরাই দেবো, আমি ঠিক আছে আমি এদেরকে ধরাই দেবো। কো তুমি কই আছো, আমি নারায়ণগঞ্জ আছি, কো নারায়ণগঞ্জ আমার টিম পাঠাই। পরে আমি বললাম কি যে না স্যার আমি আপনার 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টাতে ওদেরকে আমি আপনার অ্যারেস্ট করাই দেবো যেমনি পারি, তো আমার অ্যারেস্ট করবে না, কথা কনফার্ম হয়ে গেছে। যাই হোক এর ভিতরে ফোন কাটিয়ে দিলাম, মোবাইলে টাকা নেই কাটিয়ে দিলাম, আবার ফোনে টাকা ঢুকাইলাম, এর ভিতরে আপনি এসআই ফোন দিয়েছে, ফোন দেওয়া রাজু তুমি কই, আমি কই স্যার আমি নারায়ণগঞ্জ, তোমার সাথে স্যারের সাথে কথা হয়েছে নাকি, আমি জি কথা হয়েছে, এদেরকে তুমি ধরাই দিতে পারবা, আমি হ্যাঁ ধরাই দিতে পারবো, ধরাই দিতে পারলে তুমি এদেরকে নিয়ে আসো, কই নিয়ে আসবা, আমি স্যার হাতির দিন, হ্যাঁ নিয়ে আসো। পরে কয়টা বাজবে, আমি রাত্রে সন্ধ্যা 6টা বাজবে, সেই জায়গাতে মনে করেন যে 6টা বাজে আমি এদেরকে ওই দিক দিয়ে ক্যান্টারম্যান থেকে ঘুরাইয়া আপনার ইয়াদা হাঁটাই আনছি, ক্যান্টারম্যান থেকে আপনার কারণ বাজারে যে আপনার সোনারগাঁর মোড়ে আনেছি, ওদেরকে বাইচাল দিয়া আলামিন জানতে পারেন, আলামিন পলে গেছে, সালাম সালাম রেপ ধরছে, আলমগীর আমি আর দুই তিনটা বন্ধু বান্ধব ছিল এদেরকে আমি বাইকে দিয়ে সোনারগাঁর সামনে আনি, আইনা ফোন দিই এদেরকে অ্যারেস্ট করে আমি পুলিশের থেকে দৌড়টা চলে যাই। মানে আপনি যখন বুঝতে না পারেন যে আমি আপনার অ্যারেস্ট করাইলাম,
ওকে
আমি আপনার ধরাইয়া দৌড় মারলাম, মানে আপনার অ্যারেস্ট করবো, আমি বলে দিচ্ছি যে আমার গায়ে আমার সাদা শার্ট ট্যাক্সির শার্ট সাদা শার্ট আছে, হাতে আমার ছাতা আছে, আর যারা আসামি এদেরকে কিছু না এদেরকে নিয়ে আমি এই জায়গায় বসে আসছি এদেরকে ধরবেন। এর ভিতরে টিম নিয়ে সোনাগাঁর সামনে হাজির, দামাদার দৈরালের ধরার ভিতরে আমি মনে করেন যে দৌড় দেয় চলে গেলাম। এই বিস্তারিত ঘটনা আবার এদেরকে রেকর্ডটা শোনাই দিচ্ছে। আমি যে কথা বলছি এই এসআই আবার এটা রেকর্ডিং করে রাখছে। এই রেকর্ডিংটা আবার ওই যে আমার আমি যে এদেরকে আলমগীরে ধরাই দিব।
ও আচ্ছা আচ্ছা, এগুলো সব রেকর্ড করে রাখ।
হ্যাঁ, এটা মানে আমি যে ধরাই দিব এটা যাতে না জানে আনিস ভাই, ওইটা পরে ওর তো জানাই দিয়েছে যে এই যে দেন। আর ওই যে আলমগীরের শোনাইছে, দেখ তোর কেনা ধরেছে রাজু, রাজু কই আছে তোর বাইরে কর, রাজুরে ধরাই দিচ্ছে। যাই হোক, তারপরে রাজুরে ধরাই দিবে, আর আমার পিছে লাগলো ধরাই দিতে। পরে আমি মোবাইলে একদম সিম কার্ড অফ করিয়া দিলাম, ওই নাম্বারই বন্ধ বন্ধ করে আমি বেগুনবাড়ি গেলাম। এই যে বেগুনবাড়ি, বেগুনবাড়ি রুম ভাড়া নিলাম, থাকতেছি মামলা চার্জশিট থেকে নাম কাটার লেগে অনেক চেষ্টা করতেছি, কিন্তু কিছুতে পারতাছি না। প্রায় ছয় মাস তিন দিন হয়ে গেছে মামলা চার্জশিট ছাড়ছে। 30,000 টাকা আমি একজনটা দিয়ে দিছি যে এসআই এ 30,000 টাকা দিতে। এই 30,000 টাকা দিলে যাতে আমার মানে 60,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, আমার চার্জশিট থেকে আমার নাম কেটে দিবে, তিনজনের নাম থাকবে, আমার নাম থাকবে না। এটা হলো ফোনে ফোনে কন্ট্রাক্ট হয়েছে আমার, 30,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। তিন মাস পরে আমার 30,000 টাকা 25,000 টাকা দিছে, কিন্তু আমার চার্জশিটে নাম কাটা নাই, চার্জশিট ছেড়ে দিছি। আমি ফোন দিছি চার্জশিট ছেড়ে দিছি, তোমার নাম বাদে তিনজনের নাম দা দিছি। পরে আমি গেলাম কুড়ে, কুড়ে গিয়ে আপনার 1,000 টাকা দিয়ে আপনার চার্জশিটের ফটোকপি উঠাইলাম, দে যে না চার্জশিটে আমার নাম আছে। একজন ভালো এক লয়ার দিয়ে দেখাইলাম, উকিল বললো যে হ্যাঁ তোমার নাম আছে, এক নাম্বার সালাম, দুই নাম্বার তুমি, তিন নাম্বার আলমগীর, চার নাম্বার আলামিল। মানে কি করা যায়? পরে এদের একজন জামিন নিলে, তুমি কোর্ট সিলেন্ডার করলে তোমার জামিন হয়ে যাবে। তারপর উকিলের লোকের কন্ট্যাক্ট করলাম, এক উকিল, ভালো এক উকিল, বললাম যে স্যার এই মামলাটা আমি কোর্ট সিলেন্ডার করলে কি আমার জামিন করাইতে পারবেনি? হ্যাঁ, কোর্ট সিলেন্ডার করলে তোমার জামিন করাইতে পারবো, তুমি টাকা দিবে 30,000 মাত্র, অলরেডি 30,000 টাকা হলে কুড়েতে আমার জামিন করাই দিবে। পরে আমি 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম উকিলের লগে লগে কথার পরে। পরে রবিবার দিন সালামের হইলো প্রোটেকশন কোড ফেলাইছে, এটা তো আর আমি জানি না, দশ কোটে নারী শিশু চার নাম্বার কোড, তো সালামের প্রোটেকশন কোড ফেলাইছে আমি জানি না। এই কোডে গিয়ে আমি উপস্থিত হয়েছি, হাজির হয়েছি কোর্ট সিলেন্ডার, কোর্ট সিলেন্ডার আমার জামিন দিল না, বেল কেটে দিল, গেলাম জেলখানা।
থার্ড টাইম?
হ্যাঁ থার্ড টাইম। প্রায় দীর্ঘদিন জেল খাটাছি, বাড়িতেও কেউ জানে না, আব্বা আম্মা কেউ জানে না। একটা মহিলার আমি ওই যে তেজগাঁও বসছি, তাই কিটে কাপড় বেচছে, মাহমুদার মা করিয়া নাম, হে আমার ছেলের মতন জানে, কইছে যে তোর যেই কয় টাকা লাগবে তুই আমার কয় টাকা এই কারণ বাজার থেকে টাকা টুকা দিয়ে দা উঠাইয়া, তো জামিন টামিন যা লাগবে তাই আমি দিব।
ওকে,
আমি টাকা টুকা দিয়ে গেলাম আবার কারণ বাজার।
আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনার কত নম্বর আসামি ছিলেন আপনি এই রেড কেসের?
দুই নাম্বার।
তারপরে
আপনি কারণ বাজার থেকে ডেলি 200 টাকা করে আমি ভাড়া পাই ফুডে, যে জায়গায় আমি দুইনা পাতা বেচতাম ওই জায়গায় যেহেতু আমি নাই, এই জায়গায় আরেকজন বেচে, সে তো 200 টাকা করে ভাড়া দিবে, 200 টাকা করে ভাড়া দিতেছে, হ্যাঁ টাকা টুকা সব নিতেছে। আমার জামিন আজকা কালকা পরশু এরকম ওই যে আগের মতো নেই, জামিন আর হয় না। এই তৃতীয়বার আমার 8 মাস পার হয়ে গেল কিন্তু জামিন আর আমার হয় না। পরে আলমগীরের ভাই জানিস সে কুড়ে যায়, জেলখানা যায়, আমার সাথে সাক্ষাৎ করে না। যখন জানতে পারে যে মেয়ের যে কোনো একজনের, আমরা ভিতরে আছি তিনজন, একজন হলো পলাতক, তিনজনের ভিতরে একজন এই মেয়ের বিয়ে করতে হইব কোড়ে থেকে অর্ডার, কারণ এই মেয়ের তো কেউ বিয়ে করবে না, আলোচিত হয়ে গেছে। আর গোপনীয় ভাবে বিয়ে করলে 2 মাস পরে 6 মাস পরে জানলে ওর স্বামী সংসার করবে না, তখন তখন তো আরেকটা অদ্বৈত পরপর ফ্যামিলি। পরে কয় ঠিক আছে, কয় রাজু ওখানে কি করা যায় ভাই? আমি কই ভাই কেউ যদি বিয়া না করে আমরা তো জামিন পাওয়ার দরকার, তা আমি বিয়া করবো। আমি বললাম ঠিক আছে ভাই, অন্য যেহেতু কেউ বিয়া করবে না তা আমি বিয়া করবো। আর আলমগীরের উকিলে কইছিল কি যে আলমগীরের লোকে বিয়া করবো, জর সব বলছিল আলমগীরের লোকে, কারণ
বিয়ে করলে আপনাদের জিনিসটা মুক্তি মিলবে আর কি, সেজন্য আপনি রাজি হলেন, তাই তো?
হ্যাঁ।
ওকে,
আর মনে করেন যে জর সব বলছিল যে এরা দুইজনের ডিএনএ টেস্ট হয়েছিল প্রথম, পরে হয়েছে আমার, যে তিনজনের ডিএনএ টেস্ট হয়েছে আমার, আলমগীরের, সালামের, একজন তো পলাতকই। তো জর সব বলছে যে যার ডিএনএ টেস্টের সাথে মেয়ের ডিএনএ টেস্টে মিলতে হ্যার সাথে বিয়ে হয় গেলে ভালো হয়।
মিলল কার সাথে?
মিলল ওই আলমগীরের সাথে।
ওকে,
আমার সাথেও মিলে নাই, সালামের সাথে মিলে নাই, এক নম্বর দুই নম্বর মিলে নাই, তিন নম্বর তো পলাতক, চার নম্বরের সাথে মিলছে, তো আমরার সাথে মিলবো কি ভাই, আমরা তো খারাপ কাজ করিনি।
ওকে ওকে, যাই হোক, তারপর আপনি রাজি হলেন বিয়ে করতে?
হ্যাঁ। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আনিস ভাই, কেউ যেতে বিয়ে করবে না, আমি বিয়ে করবো, যান আমি রাজি। এর ভিতরে আমার উকিল আমার খালারে বলতেছে যে আমার মাথা বড়ি রেখে ওরা খাইয়া যাবে গা, ওর বাইরে ডিএনএ টেস্টে রিপোর্ট আছে, ওর 164 আছে, থানাতে 121 আছে, কুড়ো 164 আছে, স্বীকারোক্তি আছে, আর আমার মক্কেলের 164ও নাই, কোনো স্বীকারোক্তিও নাই, ডিএনএ টেস্টের রিপোর্ট নাই, আমার মক্কেল কে লেগে বিয়ে করবে? এই কথা কয়ে আমার খালা আমার জেলখানার যখন কুড়েতে যখন বাইক করে নিয়ে যান সিঁড়ি দেনা মায়া, তখন আমার খালা আমার গালের মেঝে জুতাটা বাড়ি মারে।
ও
গোলামের ভূত, টাকা যদি 2 লাখ ভাঙে তাও এই পথা মুখে কাউ ফাউ করতাম না।
মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে ছোট্ট একটা বিরতি মাত্র 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আর মাত্র কয়েকদিন হাতে আছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি। এই প্রথম বাজারে আনছে যাহা বলিব সত্য বলিবর একটি সলিড ইউনিক একটা বই, সবগুলো গল্পকে সাজিয়ে সবচাইতে আলোচিত এবং সমালোচিত গল্পগুলোকে সাজিয়ে এই বইটি করা হয়েছে এবং বইটি বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ বইটি বাজারে আনা হচ্ছে। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি যদি আপনি সংগ্রহ করতে চান ঘরে বসে আমাদেরকে ফোন দিতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, এটা হচ্ছে রকমারি ডট কম এর নাম্বার। রকমারি ডট কম এর এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলতে হবে আজকে দিয়ে আর যাহা বলি সত্য বলি বইটি চাই। আপনি প্রি অর্ডার দিলে এই বইটি আপনার ঠিকানায় বাসায় পৌঁছে যাবে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
তারপরে
মনে করেন বললো বিয়ের জন্য আমি রাজি হইলাম, পরে আমার খালা তো মানাই করলো বিয়ে, এই বিয়ে করাইবে না। উকিলে আমার খালারে বললো যে আমার মাথা বুড়ি রেখে ওরা খাইয়া যাইবে, এটা হবে না, কারণ আমার মকিলে তো কোনো কিছুই নেই, 164 নাই, ডিএনএ টেস্ট রিপোর্ট নাই, কোনো স্বীকারোক্তি নাই, তা আমি কিভাবে কিসের জন্য বিয়ে করামু। পরে কুড়ে 17 তারিখে কুট পড়লো, 17 তারিখে কুড়ে খালারা আলনি যে গেলো কি করবি। আমি কই ভাই আপনি আসছেন বড় ভাই, আপনি যে রাখুন এটাতে আমি রাজি আছি। পরে কহনে একজনে তো বিয়া করা লাগবে, পরে আমি আমার খালা রাজি না এলে নাই আমি বিয়া করবো, আমার জামিনের দরকার।
আপনি বলেন?
হ্যাঁ আমি বললাম জেলখান আনিস জেল লোকে যেমন শাখা থেকে গেছে, তখন বললাম কেরানীগঞ্জ, তখন আমি এই কেরানীগঞ্জ। পরে বললাম যে ভাই ঠিক আছে আমার খালে রাজি না এলে নাই আপনার মাধ্যমে আপনি আমার বিয়া পড়াই দেন, জান আমরা তো জামিনের দরকার, বিয়া পড়াই দেন। 17 তারিখে কুট গেল গা জামিন হয় নাই, 27 তারিখে কুট পড়লো 10 দিন পরে, ওই কুড়ে সালামের লগে বিয়া, বিয়ে হইলো এমনি না।
কেন আপনি রাজি হলেন আবার সালামের সঙ্গে বিয়ে কেন?
সালামের সাথে মানে আমার খালা রাজি না, আমার পরে তিনজনের ফ্যামিলি এখানে মিললে রাজি করাইছে যে সালামের লগে বিয়ে হবে, যেহেতু সালামি মেয়েটারে যদি আমার রুমে না নিতো তাহলে তো আমিও একজনকে ফোন দিয়ে আনলাম, নইলে সালামি মেয়েটা আমার রুমে নিয়েছে দেখিতো আমি আলমগীরে কইছি, আলমগীরে আয় এই মেয়েটারে
খারাপ রাজি হলো শেষ
পর্যন্ত। হ্যাঁ শেষ পর্যন্ত তো সালাম রাজি হইলো যে জামিনের দরকার, জামিন হইলে আমি বিয়ে করবো। পরে খালা কইলো ঠিক আছে সালামের লগে বিয়ে হোক, আর আমার খালা দিকে গেছে কয় মানে আজকে এই প্রোগ্রাম নিতে অনেক কি করছে অনেক টাকা দেওয়া লাগে, তিনজনে 3,15,45,000 টাকা উড়ে, আর উকিলের হইলে একজনে 30,000 টাকা উড়ে, 93,000-90,000 টাকা উকিলের। আর এটা বিয়ে হবে আপনার বুয়া বিয়া, মানে এই বিয়ে হইলো জসাবের রে মানে আপনার এই যে কুট কাবিনের কাগজটা যে এটা শুধু কুড়ে শু করবে, কিন্তু এই মেয়ের সাথে কোনো সংসার আদি হবে না কিছু হবে না।
বুয়া
বুয়া বুয়া কাবিন হবে সালামের দিয়া। পরে সব বলছে কি যে পরে কুড়ে সব নিয়ে আইছিল উকিল টুকি আর কাজী মাঝি নিয়ে আইছিল, পরে সব বলো কি যে এমন একটা ছেলে এমন একটা মেয়ে এভাবে বিয়ে হয় না, এরা তো জেল খাটছে তাই একটা বিয়ে হবে, এটা এইভাবে এটা বিয়ে হবে, ওরা বাহিরে থেকে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আপনারা কুড়ে কাবিনটা কুড়ে জমা দিবেন, বাহিরে কুড়ের বাহিরে গিয়ে বিয়ে হবে, কুড়ের ভিতরে বিয়ে হবে না, আর যদি আপনারা বিয়ে হয়ে যান তখন আপনারা ইয়া করেন মিষ্টি মুখ করাই দেন, মিষ্টি মুখ করাই দেবো। পরে দশাবে কথা পড়লার পরে পরে আর কুড়ে বিয়ে হয় নাই, পরে কইলো যে দ্বিতীয় করে এই কথা করার পরে পরে কয় এক আসামি যাবেন, এক আসামি যাবেন কে রাজু।
মেয়েটা কেন আপনাদেরকে বিয়ে করতে রাজি হচ্ছে?
মেয়েটা তো মেয়েটা রাজি হবে না, মেয়ে তো মেয়ের বাপের আমরা টাকা দিয়ে ইয়া বেড়ে লইছি।
আচ্ছা আচ্ছা,
আনিস ভাই দিবে 60,000, আমি দিব 50,000, সালামে দিবে 50,000, মানে বুয়া বিয়া পড়াইবো ওগরে মানে আমরা তিনজনে এইভাবে টাকা দেওয়া লাগবে।
মেয়ের বাবাও জানতো যে বুয়া বিয়ে হচ্ছে? মেয়ের বাবাও রাজি ছিল?
মেয়ের বাপও রাজি আছে।
চিন্তা করুন অবস্থা যে অপরাধ কত লেভেলের হতে পারে। হ্যাঁ
মেয়ের বাপেও রাজি, মেয়ের মাও রাজি, মেয়েও রাজি, মানে টাকা দিবে আমি দিব 50,000, সালাম দিবে 50,000, 1,00,000, আনিস মিয়া দিবে 60,000, 1,60,000 টাকা দিবে, বুয়া বিয়ে হবে কুড়ে, মানে আমাদেরকে হেরা জামিন করিয়া দিবে, এই মামলা শেষ করে দিবে, এদেরকে টাকা দেওয়া লাগবে 1,60,000 বাদিরে। আর কুড়ে যা খরচ হবে এটা আপনার যার যার, মানে আমারটা আমার, সালামারটা সালামের, আলমগীরের আলমগীরের। রাজি হইল কুড়ের মেয়ে, যে জামিন দিয়ে দিল, প্রথম জামিন দিয়ে দিল আমারে, আশরাফ আলী রাজু, আশরাফ আলী ইসলাম রাজুকে, পরে আমি হাত আলগি দিলাম, তোমার জামিন মঞ্জুর, যশ সব নিজে বললো। পরে ভাই বিশ্বাস করবে না, তখন আমার এত আনন্দ লাগছে 8 মাস 8.5 মাস পরে, পারি না যে আমি ওই জায়গাতেই বাইর হয়ে যাই। পরে আলমগীরের উকিল সালামের উকিল অনেক তর্কাতর্কি করতেছে জজের সাথে যে স্যার 2 নম্বর আসামি জামিন দিয়েছেন, 1 নম্বর আসামি জামিন দেন, 4 নম্বর জামিন দেন, কোন এটা আগামী করে হবে। পরে অনেক জোরাবলির অনেক কিছু করার পরে তারপরে জজ সাহেব বললো যে হ্যাঁ জামিন হবে লাঞ্চের পরে, কিন্তু লাঞ্চের আগে আমার জামিনটা হয়ে গেছে। 11টা কোর্ট বসছে, 11টার দিকে কোর্টে উঠছি আমরা, 11:30টার ভিতরে আমার জামিন মঞ্জুর, আর 11টা জামিন হয়েছে আপনার লাঞ্চের পরে। তারপরে জামিন পাইলাম 3 জন একলগেই, আল্লাহর রহমতে যখন মনে করেন কেরানীগঞ্জ থেকে সকাল 8টা বাজে বাইরে গেছি।
3 বার জেল খাটলেন আপনি?
জি জি, হাট সিরিয়ালে বাইরে হয়ে গেলাম, বাইরে ডাইরেক্ট কেরানীগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে গুলিস্তান আইছি, গুলিস্তান থেকে হাঁটতে হাঁটতে এই তেজগাঁও আইছি 1:00 বাজে। তেজগাঁও আয়া এক খালা লাগে, যে খালা বাইর করছে খালার বাসা যায়নি, আরেক খালার বাসায় গেছি, বাসায় গিয়ে দুধ দিয়ে গোসল টোসল করাইছে, গোসল টোসল করাইয়া পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুমাইলাম, ঘুমাইয়া বাইক নিয়ে আসছে গাড়ি ড্রাইভার, বাইক নিয়ে লোকে সব জায়গায় জায়গায় ঘুরলাম যে এতদিন পরে বাইরেছি টাকা সরটা ঘুরে ঘিরা দেখি। তার ভিতরে কিন্তু বাপ মার সাথে যোগাযোগ নাই, বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই। তারপরে 15 দিন পরে যোগাযোগ করলাম, বড় ভাই বিদেশ থেকে আইছে, যোগাযোগ করলাম। এরপরে আমার বড় যে সে MBBS ডাক্তার নারায়ণগঞ্জ থানা থাকে,
আপনার বড় ভাই?
যে আমার আপন বড় ভাই MBBS ডাক্তার নারায়ণগঞ্জ থানা।
লাইনটা রিপিট করেন আবার। আপনার আপন বড় ভাই MBBS ডাক্তার?
জি, আমার আপন বড় ভাই নারায়ণগঞ্জ থানা MBBS ডাক্তার।
তার আপন বড় ভাই হচ্ছে MBBS ডাক্তার, আর ওর লাইফে কোনো বকলম জ্ঞান হয়নি শুধুমাত্র ওর খামখেয়ালি পড়ার কারণে। আচ্ছা বলেন, তারপর না আমি ইন ডিটেল অ্যাড্রেস জানতে চাচ্ছি না আপনার ভাইয়ের, সেক্ষেত্রে আপনার ভাইয়ের সামাজিকতায় সমস্যা হবে, বলুন। তারপর
আর দ্বিতীয় ড্রাইভার দিয়ে অনার্স করতেছে, সবার ছোট যেটা, আর সবাই বোনই আমার SSC পাস, শুধু আমি
লেখাপড়া
করি না, আমার নামটা আমি ভালো করে লিখতে পারি না।
যাই হোক বলেন, তারপরে?
তারপরে বাড়িতে জানলাম তোর ভাইয়ের তো অনেক ডাক্তার, তোর ভাইয়ের নারায়ণগঞ্জ ফার্মেসি দিছে, আবার জায়গা জায়গা চেম্বারে বয়, 7টা ঢাকা 2 জায়গায় ঢাকা আসে, 7টা 2 বার 2 জায়গায় ঢাকা 2 চেম্বারে বয়, নারায়ণগঞ্জ চেম্বারে বয়, সোনারগাঁও চেম্বারে বয়, মদনপুর চেম্বারে বয়। তো তোর জীবনটা এইভাবে কাটাই দিলি, কাজটা ভালো করলি, তো বড় ভাই কো তুই বাড়িতে তোর আমরা দেখে শিখে তোর বিয়ার বয়স হয়েছে, বিয়ে শাদী করাই, পরে আমি আগের সাথে আর যাইও না, আমার ভাবে আমি আসছি। এই মনে চাইলে 6 মাস 1 বছর পরে একবার যাই বাড়িতে, আর মনে না চাইলে যাই না।
বাড়ি যান না কেন আপনি?
বাড়ি যাই না, এমনি ভালো লাগে না বাড়িতে, এই ঢাকা থেকে। এই যে আমার ফ্যামিলিগত ভাবে আমি পরিচয় দিতে তো আমার লজ্জা লাগে, যে আমার ফ্যামিলিগত সবাই কোন জায়গায়, আমি আমার স্থানটা কোন জায়গায়, আজকে আমি রাস্তা রাস্তা থাকি, আমার পরিবেশের কারণে না, আজকে তো আমার ফ্যামিলি দেয় না, আমার বাপে তো মাটিকে কেউ আমার লেখাপড়া করাইতেছে, আমি তো পরি করিনি।
এখন আপনার লাইফটা কাটে কিভাবে, কি করেন আপনি
লাইফটা কাটে কিভাবে ভাইয়া? অনেক এটা তো আপনি বললে তো সবাই শুনবে, আমি অনেক গোপনীয় ভাবে এক জায়গায়,
আমি গোপন জায়গাটা জানতে চাচ্ছি না, আপনি কি করেন বেসিক্যালি?
এখনই এখন বর্তমানে আমি এক জায়গায় চাকরি করতেছি।
কিসের চাকরিটা?
রেস্টুরেন্টে।
রেস্টুরেন্টে কি করেন আপনি?
রেস্টুরেন্টে ওয়েটারি করি।
ওয়েটার?
জি।
আপনার এক ভাই MBBS ডাক্তার, এক ভাই পড়াশোনা করে করছে এখন বিএ অনার্স, বাবা
হজ করছে 2013-তে,
হজে করে
জি।
অথচ আপনার বয়স এখন কত?
27, প্রায় শেষ পর্যায়ে।
27 বছর শেষ পর্যায়ে, এর মধ্যে আপনার সবচেয়ে বড় অর্জন হচ্ছে 3-3 বার আপনি জেল খেটেছেন। একবার হচ্ছে সুইসাইডাল নোটের কারণে, একবার হচ্ছে পকেটে পিস্তলের কারণে, আর একবার হচ্ছে
এই যে
রেপের মামলা।
রেপের মামলা
কি পেলেন জীবনে? এই যে খামখেয়ালিপনা করলেন ছোটবেলা থেকে, খামখেয়ালিপনা করে লেখাপড়া করলেন না, আর আপনার ভাইগুলো এস্টাবলিশ হয়ে গেল, কি পেলেন জীবনে?
ভাই জীবনে কিছুই পাইনি, জীবনে অনেক কষ্ট পেয়েছি শুধু আমার কারণে, আমার কারণে আমার বাপ মা ফ্যামিলি সবাই কষ্ট পায়, এখনো আমার মা বাপ ফ্যামিলি কত সবাই আমার জন্য কান্দি, আমি এদের জন্য কান্দিনি এখনো বর্তমানে।
যারা আপনার মতো এরকম ছোটবেলায় বখাটে করে বা ছোটবেলা থেকে এরকম লেখাপড়া করে না, বাবা মায়ের কথা শোনে না, বা যারা আপনার মতো এই জীবনযাপনে অভ্যস্ত বা ওদিকে যাচ্ছে, কি বলতে চান তাদের উদ্দেশ্যে?
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার জীবনটা আমি এইভাবে কাটাইছি, সবাই জানে ফ্যামিলিগত বাপ মা ভাই বোন সবাই যেভাবে বলে এদের কথা মতে চলার জন্য, কারো মনের মতো কেউ চলবেন না, এটা সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ। আজকে আমার প্রতিষ্ঠান, আমার ভাইয়েদের জায়গা জায়গা প্রতিষ্ঠান আছে, আমি এটি বললে আমার অনেক দুর্নাম হবে, কিন্তু আমি আজকে আমার নিজের কারণে আমি রাস্তা রাস্তা থাকি, আমার ভাইয়েরদেরকে আমি অসম্মান করতে চাই না। আর সবার কাছে আমার একটাই অনুরোধ যে কেউ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা বলে এদের সবাদেরকে সম্মান দিয়ে চলা, সম্মান রাখার চলার জন্য বেশিভাবে চেষ্টা করা।
প্রিয় শ্রোতা, সবসময় যে কথাটি বলি, যাহা বলিব সত্য বলিব, একটা অপরাধী কিভাবে জন্ম হয় সেটা দেখায়, অপরাধ কি করে সেটা দেখায়, অপরাধের পরিণতি কি সেটা দেখায়। একই পরিবারে একজন MBBS ডাক্তার আর আরেকজন তিনটি বার জেল খেটে একটা সামান্য হোটেলের ওয়েটার, এই হচ্ছে তার জীবন। এবং যারা আজকে এই যাহা বলিব সত্য বলিব শুনলেন, বাবা মা অনেক উপদেশ দেন ছোটবেলায় লেখাপড়া ঠিকমতো না করলে, অনেক সময় বকা দেন, গালমন্দ করেন এবং সেটা ভালো লাগে না অনেকের। ঘর বাড়ি থেকে বের হয়ে যান, চুরি করে বের হয়ে যান, ঢাকা শহরে আসেন, মনে করেন ঢাকা শহরে আসবেন, নিজের মতো করে চলবেন। যদি আজকের যিনি গেস্ট তার মতো হতে না চান, বিশেষ করে রাজুর মতো, তাহলে আমি বলবো ঘরের ভেতরে থাকুন। বাবা মা সন্তানের জন্য যেটা করে সেটা ভালোর জন্য করে, এবং বাবা মা যদি আপনাকে শাসন করে, প্রহার করে, তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য করে, যে ভবিষ্যৎটা আপনি হয়তো সেই সময় দেখতে পান না, সে কারণে রাগ করেই হয়তো আপনি অনেক বেশি সিদ্ধান্ত নেন। তবে সেই ভালোটুকু যদি আপনি বুঝতে না পারেন, তো আজকের এই অনুষ্ঠান শুনে সেই ভালোটুকু বুঝতে পারার চেষ্টা করুন। আর আরেকটি বিষয়ে অবশ্যই বাবা মাদেরকে বলবো, এই রকম সন্তান যদি হয়, সব সন্তান তো একরকম হয় না, সেক্ষেত্রে তাদের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়াটাও জরুরি। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম এই বিষয়ে ভালো বলতে পারবেন। ডক্টর তাজুল ইসলাম, সবকিছু মিলিয়ে আপনি যদি মনোবৈজ্ঞানিক জায়গা থেকে ব্যাখ্যাটা করেন, তাহলে কিভাবে করবেন?
যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আজকে আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের অতিথি রাজু, আমরা এই অনুষ্ঠানে সাধারণত যা দেখি এখানেও সেটাই লক্ষণীয় যে সাধারণত তারা খারাপ পথে যায় বা যাদেরকে খারাপ পথে নেওয়া যায় তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ছোটকাল থেকেই তারা একটু অন্যরকম হয়। অন্যরকম যেমন হয় যে সবাই যেমন লেখাপড়া করে, সামাজিক জীবনযাপন করে, তারা কিন্তু লেখাপড়ায় খারাপ থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এরা পড়াই বাড়ি থেকে পালিয়ে যায়, যদি চলে যায়, হ্যাঁ, মান করে, অভিমান করে, রাগ করে, এই সমস্ত কারণে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মোটামুটি সব ধরনের যারা বকে গেছে বা পরে অপরাধ জগতে গেছে তাদের বৈশিষ্ট্য দেখা গেছে। রাজু ক্ষেত্রে সেটা ছিল, তবে রাজু নিজে বড় অপরাধ না করলেও অনেকগুলি বড় অপরাধের তার উপর গাড়ে পড়েছে। সে হয়তো এভাবে ব্যাখ্যা করেছে যে এগুলি তার উপর পড়েছে, সে ছিল না, কিন্তু সে যাদের সঙ্গে ছিল তারা তো সেই অপরাধী ছিল, সে কিন্তু তাদের সঙ্গে ছিল। এতে অপরাধটা মাত্রাটা সেই যত নিজেকে মানে হালকা করার চেষ্টা করুক, এটা আমাদের কাছে কত হালকা মনে হচ্ছে। এক নম্বর, যেমন সে হোটেলে কাজ করতো, তারই পরিচিত একজন এসে সন্ত্রাসী যাকে পুলিশ দাওয়া করছিল, সে ওই সন্ত্রাসী এসে তার পকেটে পিস্তল দিয়ে গেল, তারপরে ওই লোক ওই পুলিশ তাকে সে পিস্তল দেওয়া ধরলো। এটা তো মানে এত কাকতাড়ি হয়, যতই সে ছোট হোক না কেন, অথবা তার যদি পরিচিত না থাকে তাহলে কেন তার পিস্তল দিল। যাই হোক, কপাল ফেরে যিনি হোক সে এখানে জেলে যেতে হয়েছে। এরপর আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা, সে প্রেম করেছে, সে বিয়ে করতে পারেনি, এই বছর কিছু বিয়ে করা সম্ভব নাও হতে পারে, কিন্তু সে মেয়ে সুইসাইড করে ফেলে। একটা মেয়ে সুইসাইড করতে গেল এবং সুইসাইডের কিন্তু কারণ হিসেবে সে তার প্রেমের কথা লেখে গেছে। সাধারণত সুইসাইড করার সাথে বলা হয় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু এখানে কিন্তু মেয়ে মোটামুটি ইঙ্গিতে সুইসাইড নোটে তার কথা লেখে গেছে। অর্থাৎ তাহলে এই সুইসাইডের ক্ষেত্রে, এই প্রেমের ক্ষেত্রে তার একটা প্রতারণা ছিল, এটা অনুমান করা যায়, যদিও সে সেটা সেভাবে বলেনি। তা না হলে ওই মেয়েটা এত ক্ষুব্ধ হবে কেন, অথবা সে আরো কিছু তার সঙ্গে শারীরিক সম্পর্ক পেয়েছি না। তা না হলে একটা মেয়ে এত প্রেমে পড়ে গেল যে তার জন্য সুইসাইড করলো, নিশ্চয়ই এটার ভিতরে তার কিছু তাও ইনভলভমেন্টটা যে একলা হালকা করে দেখায় কিছু নেই, যদিও সে এটাকে হালকা করে দেখতেছে যে সে মানে পরিস্থিতির শিকার। আর সেখান থেকেও তাকে পুলিশে ধরেছে, তাকে শাস্তি পেতে হয়েছে। সর্বশেষে যেটা করেছেন সেটাও আরেকটা মানে তার বাসায় কাকতালীয়, কিন্তু আমরা কতটুকু আমি জানি না, কারণ তার রুমে আরেকটা ছেলে আরেকটা মেয়েকে নিয়ে এসে সেই মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্ক করতেছিল। সেটা দেখে আশেপাশে আরো দুইজন এসে ওই ওই মেয়েটাকে আবার একেবারে গণবর্ষণের মতো শুরু করে। তার মানে হচ্ছে ওই রুমের ভিতরে ওই ছেলেটা যে এরকম মেয়েকে নিয়ে এরকম অপকর্ম করে, ওই আশেপাশে ছেলেগুলিও জানতো এবং ওই ছেলেগুলি যে কত বদমাই সেটা তো বোঝাই যাচ্ছে। তাতে রাজু কিন্তু এই এই পরিবেশে ছিল, ওই খারাপ লোকদের সঙ্গেই ছিল। সে নিজে যদিও বলে যে এগুলি কোনটাই সে নিজে সংশ্লিষ্ট না, কিন্তু তার সঙ্গী সাথীরা এগুলি সব করেছে এবং যার ফলে এবারও তাকে জেলে যেতে হয়েছে। এবং সব মিলিয়ে আমরা যা দেখতে পাচ্ছি যে তিনটা বড় অপরাধ, একটা হচ্ছে যে পিস্তল নিয়ে ধরা পড়া, আরেকটা হচ্ছে একটা মেয়ে তার জন্য সুইসাইড করা, আরেকটা হচ্ছে আরেকটা মেয়ে তার ঘরে কয়েকজন মানে নরপক্ষী দ্বারা রেপ হওয়া, ধর্ষিত হওয়া, এই সবগুলি সরাসরি সেই সংস্কৃতি নয়, কিন্তু যারা করেছে বড় বড় যারা অপরাধী তাদের সঙ্গে সে স্মৃতি ছিল। এখন সে বলতে চাচ্ছে যে সে জানাতে এসেছে যে রাত করে ঘর থেকে বের হয়ে গেলে যাওয়াটা ঠিক না। হ্যাঁ, তারই আত্মপ্রবৃত্তির কাছে আমি প্রথমেই বলেছিলাম যে যারা অপরাধী জগতে যায় বা সেই জগতের সঙ্গে থাকে তাদের বুঝতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ছোটকালেই তারা ঘর থেকে পালিয়ে যায়। যারা আসলে এই 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 অপকর্মটা করে, যারা পরিবার সঙ্গে নিজের নিবিড় সম্পর্কটা রাখতে পারে না, তাদের রুট নষ্ট হয়ে যায়, অর্থাৎ তাদের জীবনের যে মৌলিক যে অ্যাঙ্কর সেটাই তো তারা হারিয়ে ফেলে, তখন তারা মানে বিচ্ছিন্ন হয়ে পড়ে জীবন থেকে, মূল্যবোধ থেকে, সবকিছু থেকে, এবং সেই কারণে তারা নিজেরা অপরাধী হয় অথবা তাদেরকে অন্য অপরাধী করতে পারে, অথবা রাজু যেরকম বলতেছে যে নিজে অপরাধ না করলেও অপরাধ জগতের ভিতরে তাকে থাকতে হয় এবং তারপর সফল তাদেরকে রূপ করতে হয়। অর্থাৎ ছোটকাল থেকেই যে সমস্ত ছেলে মেয়ে এই বাসা থেকে পালিয়ে যায়, গার্জিয়ানকে বুঝতে হবে এই ছেলে মেয়েদের সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, আচরণগত সমস্যা আছে, এবং সাইকিয়াট্রিস্টদের দিয়ে তাদের এই আচরণ সমস্যাগুলিকে বদলাইতে হবে। তাহলে যদি তারা পরিবারের সঙ্গে তারা যুক্ত থাকে, পরিবার সঙ্গে যুক্ত থাকলে কিন্তু সে নিজের জীবনে একটা মানে সঠিক স্বাভাবিক পথে আগাবে, আর যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে ছেলে বা মেয়ের পক্ষে স্বাভাবিক জীবনে
শেষ হয়ে গেল আজকের যাহা বলিব সত্য বলিব। শুরুতে যা বলেছিলাম শেষে এসেও ঠিক সেই কথা দিয়ে বলবো, একজনের ভুল কিংবা অপরাধ হাজার জনের শিক্ষা হোক। এবং একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, যাহা বলিব সত্য বলিব শ্রোতা যারা ছিলেন তাদের জন্য একটি অভাবনীয় গিফট আমরা বলবো, আমরা উপহার দিতে যাচ্ছি একটি 400 টাকা দামের বই, সেটা আসলে আমরা খুব নামমাত্র মূল্যে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এবং সেরা 10টি গল্প নিয়ে বাংলা এবং সেটার ইংরেজি দুটোই থাকবে, এবং আমরা চেষ্টা করছি বইটাকে ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য। এই বইটি সম্পর্কে শুধু এতটুকুই বলার আছে, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে, আমি আবারও রিপিট করছি সেন্টেন্সটি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার আপনার পড়ে দেখা উচিত। যাহা বলিব সত্য বলিবতে প্রায় 300 কাছাকাছি স্টোরি আমরা প্রচার করতে যাচ্ছি, এবং তার মধ্য থেকে আমরা সেরা 10 গল্প আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি এই বইটির মাধ্যমে। যারা বইটি সংগ্রহ করতে চান অ্যাডভান্স বুকিং দিতে হবে, কারণ খুব অল্প অল্প কিছু বই আমরা বাজারে নিয়ে আসছি, এবং অ্যাডভান্স বুকিং দিতে হবে আপনার রকমারি.com এ। রকমারি.com এর নাম্বার হচ্ছে 16297, আবারও বলছি 16297, রকমারি.com এর নাম্বার। এখানে ফোন দিয়ে বলতে হবে আরজি কিবিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি নিতে চাই, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা, এবং আপনি অর্ডার দিলে, অ্যাডভান্স বুকিং দিলে বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো আমি আরজি কিবিয়া বিদায় নিচ্ছি, এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.